の骨をゲッゲッゲッゲ
ッゲッゲッゲッゲশুনছেন সব সময় রেডিও ফুটতে ঘড়িতে সময় 11:59 আর শুরু হয়ে গেল ভূত এফএম। আর সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান মাস শুরু হয়ে গেছে এবং রমজানের পরে আজকেই প্রথম ভূত এফএম। এবং এই রমজানের শুরু থেকেই আবহাওয়াও একটু উল্টাপাল্টা হয়ে গেছে। প্রচন্ড গরম ছিল, সেই গরমটা আর নেই, সেই গরম কমে গেছে এবং মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আজকের ওয়েদার তো সকাল থেকেই অনেক বেশি ভালো ছিল। এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যে রাস্তায় ঝুম বৃষ্টি হচ্ছে, ঢাকার রাস্তাঘাট সব ভিজে মানে ভিজে আছে এবং আমাদের স্টুডিওর জানালাতেও ফোটা ফোটা বৃষ্টি। সুতরাং আমার যেটা মনে হয় যে ভূত এফএম সবচাইতে বেশি ভালো জমে যদি বৃষ্টির রাত হয় আর চারিদিক থাকে একদম অন্ধকার। সুতরাং লাইট অফ করে দিন এবং তারপরে কানে হেডফোন লাগিয়ে অথবা সাউন্ডটা একটু বাড়িয়ে শুনুন ভূত এফএম। আজকে আমাদের গেস্টরা এখানে উপস্থিত রয়েছেন, এই বৃষ্টির মাঝেও তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর আপনাদের এসএমএস প্রতিদিনের মতো আজকেও পেয়ে গেছি, যাদের প্রশ্নতে আমি বলে দিই যে এসএমএস করার নিয়মটা কি। এবং এসএমএস করার নিয়মটা আমি বলে দিই, মোবাইলের মেসেজ আপনি জানেন, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেল করতে চান অবশ্যই ইমেল আমরা তাদের কাছ থেকে এক্সপেক্ট করি, যারা স্টুডিওতে এসে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান বা চান যে আপনার স্টোরিটা আমরা পড়ে ফেলি, তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের, আসলে অনেকটা পথ পার করে এসেছে ভূত এফএম এবং আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন বলেই আরো সামনে হয়তো আমরা আরো অনেক পথ পাড়ি দেব। আর সেই সাথে সবচাইতে বেশি আমাদের জন্য মানে এই প্রোগ্রামটা বা ভূত এফএমটা চলেছে একমাত্র আপনাদের পাঠানো ঘটনাগুলোর জন্যই। সুতরাং আপনারা যত ভালো ঘটনা পাঠাবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো যত বেশি আকর্ষণীয় হবে তত বেশি আকর্ষণীয় হবে ভূত এফএম। আরো একবার আপনাদের সবাইকে থ্যাঙ্কস। আর যারা এত রাত করে এখনো আমাদের সঙ্গে আছেন এবং শুনছেন এবং থাকবেন আমাদের সাথে তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাকে মোহাম্মদ ইস্তিয়াক, লিখেছেন ভাইয়া তোমাকে এবং ভৌতিস টিমকে এবং সকল লিসনারকে জানাই রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি এবং বলেছেন যে ভূত এফএম প্রায় এক বছর পূর্ণ করতে যাচ্ছে, সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা থা আপনার জন্য যে আপনি এক বছর ধরে প্রায় আমাদের সঙ্গে রয়েছেন। আলিফ আমাদের এসএমএস করেছেন, ভাইয়া আমিও আমার ফ্রেন্ড রবিন দুজন একসাথে নদীর পাড়ে বসে ভূত এফএম শুনছি। আচ্ছা, তার মানে আপনার এলাকায় মনে হয় বৃষ্টি হচ্ছে না, ফাইন। আমার মনে হয় যে তবে এত রাতে নদীর পাড়ে আমার একটা ভালো দিকও আছে এটার অবশ্য, যে নদীর পাড়ে যদি কোনো একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যায় তাহলে সেটা আমাদের ইমেল করে পাঠাবেন এবং নেক্সট উইকে হয়তো আপনিও থাকতে পারেন আমার সাথে, রাইট আলিফ। আর মিঠুন আমাকে বলেছেন আছে কি ভূত এফএম হবে, হ্যাঁ ভূত এফএম চলছে ইনফ্যাক্ট। আর তন্ময় লিখেছেন হাই ভাইয়া, আমি আর আমার আমরা আচ্ছা আমি আর আমরা সব ভাই বোন দুলা ভাই মিলে একসাথে ভূত এফএম শুনছি। তার মানে সুতরাং বুঝতে পারছি যে সমস্ত ফ্যামিলি এখন ভূত এফএম এর সাথে। আকিব লিখেছেন ধামরাই থেকে, আমরা একসাথে 18 জন ফ্রেন্ড মিলে ছাদের ওপরে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ আপনাদের 18 জনকেই। আকাশ লিখেছেন বরিশাল থেকে, ভাইয়া আমি আমার বাসায় একা তাই খুব ভয় করছে, আরো বেশি ভয় করবে এবং আপনি ডিসাইড করে ফেলতে হবে আপনাকে যে আপনি এখন কি করবেন। আমাকে এছাড়াও এসএমএস করেছেন সিফ, এছাড়া আমাকে এসএমএস করেছেন বিপুল মুন্সিগঞ্জ থেকে, আমাদেরকে অনেক থ্যাঙ্কস জানিয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিশোর আমাদেরকে বলেছেন যে ছোট বোন ভূত এফএম শুনছি, আচ্ছা আমি আর আমার ছোট বোন, ও অল রাইট। আর এছাড়াও আমাকে এসএমএস করেছেন মাসুম, মো এসএমএস করেছেন আমাকে এবং খুলনা থেকে তিনি লিখছেন, থ্যাংক ইউ এত দূর থেকে এসএমএস পাঠানোর জন্য। আর এছাড়াও শাকিল আমাদের এসএমএস করেছেন এবং বরিশাল থেকে আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। আলে আহিয়া আহিয়া এসএমএস করেছেন, সিয়াম এসএমএস করেছেন, এসএমএস করেছেন আজিম, তুহিন, মাহিন, লিটন, জাহাঙ্গীর, মিলি, এছাড়াও তন্ময়, শান, প্রিন্স রাজশাহী থেকে, রিফাত এসএমএস করেছেন, রাফি এসএমএস করেছেন, এসএমএস করেছেন লুবনা, রাজশাহী থেকে, রাকিব ধামরাই থেকে এসএমএস করেছেন, এম জে আবির এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে বাকের ভাই, আমাদেরকে নুসরাতও এসএমএস করেছেন রাজশাহী থেকে। থ্যাংক ইউ আপনাদের এসএমএস এর জন্য। আমরা ঘটনায় যাব এবং আমাদের সাথে যে সমস্ত গেস্টরা রয়েছেন তারাই মূলত ঘটনা বলবেন। শুরুতে আমি পরিচিত হব আমাদের প্রথম গেস্টের সাথে। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হাই লিসেনার্স, আমি ফারহান বলছি পুরান ঢাকা থেকে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়াশোনা করছি।
ওকে, সো আজকে নিশ্চয়ই বৃষ্টির মধ্যে আসতে কষ্ট হচ্ছে না? তখন বৃষ্টি ছিল না বোধহয় নাকি?
না না, তখন আমাদের খুব ভালোই লাগছে, আমরা খুব এনজয় করতেছি, ফিট ফিল করতেছি, ভূত ভেবে আমরা আসছি।
অলরাইট, তো আজকে এখন এসে এই মুহূর্তে আসলে কেমন লাগছে?
খুব ভালো লাগতেছে, মানে খুবই এনজয় করতেছি, মানে মানে আমরা ভাবতেও পারতেছি না যে আমরা এখন ভূতে ফেমে বসে কথা বলতেছি, আমরা খুব ভূতা ফেমকে লাভ করি।
অলরাইট, সো আমরা এখন তো পুরোপুরি ঘটনা যেতে চাই। সো আমাদের ঘটনাটা আপনি যদি বলতেন যে আপনার লাইফে, আপনার বাসা পুরান ঢাকায় এবং বাসাটা কত বছরের পুরনো বললেন?
বাসাটা প্রায় 70-80 বছর পুরনো বাসাটা। তো ওইখানে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো আমি নিজে ইন্ডিভিজুয়ালি ফেস করেছি আমার বাসায়, প্লাস আমার দুজন ফ্রেন্ড যখন ওরা আমার বাসায় থাকতে গিয়েছিল তখন তারাও সেটা ফেস করেছে
এবং তারা আজকে এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছে। আচ্ছা, 80 বছরের পুরনো বাড়ি, অনেক কিছুই ঘটার কথা, অনেক দিন থেকে বাড়িটা দাঁড়িয়ে আছে। সো কি হয়েছিল সেই বাসায়?
তো মেইন ঘটনায় আমি চলে যাই, মানে ফার্স্টে আমার বাসার কিছু আপনার কি বলে একটু ডেসক্রিপশন দিতে হবে
প্লিজ।
তো বাসাটা আমার পুরান ঢাকার ইংলিশ রোডে।
ওকে,
তো আমাদের বাসার মানে উত্তর দক্ষিণ দুদিকে দুটা বারান্দা। তো উত্তর দিকে যেটা মানে ওখানে একটি স্কুল, যেটা প্রায় সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে এবং এর পরের সময়গুলোতে পুরো বিল্ডিংটা খালি থাকে, মানে কোনো মানুষ আসা যাওয়া করে না। আর দক্ষিণ দিকে যেটা, সেখানে হচ্ছে একটা কনস্ট্রাকশন। যখন আমি ঘটনাটা ফেস করছি যে সময়টাতে 2010 এর জানুয়ারির দিকে, তখন ওখানে পাশের যে দক্ষিণ দিকে বারান্দাটার সামনে একটা বাসা কনস্ট্রাকশন হচ্ছিল, মানে বাসাটা জাস্ট একটা পুরনো বাসা ছিল, সেটা ভেঙে কনস্ট্রাকশন করা হচ্ছিল। তো ওইটা নিয়ে একটা ছোট ঘটনা আছে, সেটা আমি শেয়ার করতে চাই।
ওকে,
তো ওই বাসাটা যখন মানে ভাঙা হচ্ছিল, লেবার যখন ওখানে ছিল, তখন লেবার ওখানে যারা থাকতো রাতে লেবাররা, তখন তারা স্বপ্নে দেখতো যে তারা কি বেধম মারধর করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তোরা এই বাসাটা মানে আর কি ভাঙিস না, মানে কনস্ট্রাকশন কিছু করিস না, মানে চলে যা। তো এগুলো শোনার পরে অনেকগুলো লেবার ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। তো তারপরে তারপরে মানে ওইখানে জাস্ট এখন যেটা হচ্ছে, মানে ওখানে বিল্ডিং হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে এখন যেটা, মানে ওটা আমি তখনকার ঘটনা বলছি, 2010 জানুয়ারির কথা। তো আর আমাদের বাসার সামনে যেটা, সেটা হচ্ছে একটা বাজার, মানে ওখান থেকে জাস্ট রাস্তা দেখা যায়। আর পেছনের দিকে হচ্ছে একটা নর্দমা, যেখানে আপনার কিছু মানে আবর্জনা ফেলা হয়, এরকম একটা জায়গা। আরেকটা কথা বলে রাখি যে এখানে বেশ কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেছিল, যেখানে খুন করে ওখানে লাশটা ফেলে রাখা হয়েছিল। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে জায়গাটা কিরকম একটা জায়গা হবে, মানে মানুষের আসা যাওয়া নেই, এরকম একটা জায়গা। তো এবার আমি আমার ঘটনায় সরাসরি চলে যাই। তো আমার ঘটনাটা ঘটে 2010 এর জানুয়ারির দিকে, যখন আমার বাবা মা কক্সবাজারে বেড়াতে যায় এবং পুরো বাসাটাতে আমি একা থাকি। তো আমার বাবা মা বোন সবাই চলে যাওয়ার পরে যখন আমি বাসায় গেলাম একা, মানে বাসায় যখন স্টে করলাম, সব তালা লাগিয়ে মানে উপরের দিকে আমার যে তিনতলার রুমটা, ওখানে আমি চলে গেলাম থাকার জন্য। তো টিভি দেখার পরে, খাওয়া দাওয়া করার পর ঘুমাতে চলে গেলাম, নর্মালি প্রায় 2টার দিকে ঘুমাতে গেলাম। তো ঘুমাতে কখন ঘুমাই গেলাম সেটা আমার ঠিক খেয়াল নেই আসলে, মানে আমি হঠাৎ আমার যেটা হয় মানে 3:15 দিকে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ। তারপরে যেটা ঘটে, তারপরে আমি একটু বলে রাখি কথা, আর একটু কিছু বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের পুরান ঢাকার বাসাগুলো একটু রুমগুলো থাকে অনেক বড় বড়। তো আমরা জাস্ট রুমগুলোকে সেপারেশন করার জন্য একটা পর্দা ইউজ করি, পর্দা দিয়ে দুটা ভাগ করে দিই,
একটা রুমকেই দুটো ভাগ করা হয়,
রুমকে দুটো ভাগ করে দিই। তো আমি যখন ঘুমাতে যাওয়ার সময় মানে সব লাইট তো অবশ্যই অফ করতে হবে, তাই না? তো অফ করার পরে মানে ডিম লাইট যেগুলো, মানে ওই যে কালারেবল, যে
বিভিন্ন কালারের হয়,
তো ওই লাইটটা অন করে, মানে গ্রিন ছিল লাইটটা অন করে ঘুমাতে যাই। তো ঘুম আমার 3:15 দিয়ে ঘুম ভেঙে যায়, মানে হঠাৎ কোন কারণ ছাড়া, কোন শব্দ নাই, কিছু নেই, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে আমি যেটা দেখি যে অনেক শীতের রাত, মানে ল্যাম্প দিয়ে ঘুমিয়েছিলাম, মানে যখন মানে ল্যাম্পটা সরাই আমি, তো আমার চোখে ভাসে যে ওই পাশে যে পর্দাটা ছিল, পাশের রুমটাতে মানে গ্রিন লাইটটা রেড লাইটে পরিণত হয়ে গেছে। তো এটা দেখার পর আমি খুবই বেশি ভয় পেয়ে যাই, যে আমি নিজের হাতে গ্রিন একটা লাইট চালিয়ে ঘুমাচ্ছিলাম, তো এখন দেখেছি সেটা রেড হয়ে গেছে। তো এটা দেখার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো আমি মানে মনে করি যে হয়তো বা ঘুমের ভানে মানে আমি দেখতেছি বা স্বপ্নে দেখতেছি, বাট আমি স্টিল সেটা স্বপ্নে দেখছিলাম না, সেটা যে একটা ইনসিডেন্ট ছিল, মানে সরাসরি হচ্ছিল। তারপর আমি চিন্তা করলাম যে না, ঠিক আছে, আমি ঘুমিয়ে থাকি, মানে কিছুক্ষণ জাস্ট মানে ঘুমের ভান ধরে শুয়ে থাকি, মানে নর্মালি ঘুমায় থাকি, মানে আর জাগবো না। তো তারপরে যখন মানে ঘুমাতে গেলাম, মানে আমার ঘুম আসতেছিল না, প্রায় পাঁচ মিনিট ওয়েট করার পরে আমার আমার কোথ হলিতেছিল যে লাইটটা কেন আসলে রেড হলো। তারপর আমি আবার সেটা আমি লাইটটা দেখি,
লাইটটা প্রথমে কি কালার ছিল বললেন?
প্রথমে যখন আমি অন করেছিলাম তখন ছিল গ্রিন,
গ্রিন ওকে।
তারপরে দেখছিলাম রেড হয়ে গেছিল। তারপরে থার্ড টাইম যখন আমি সেটা কৌতূহল বসত দেখতে গেলাম, তখন দেখি যে সেটা ইয়েলো কালার হয়ে গেছে। তখন সেটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে কোনো কারণ নেই, কিছু নেই, শুধু শুধু লাইটগুলোর কালার চেঞ্জ হচ্ছে, সামথিং ইজ রং। মানে তখন আমি খুব ভয় পেয়ে যাই, এবং যেটা করি যে আমার শর্ট করার কোনো ব্যবস্থা নেই, মানে আমি যদি কার সাথে কন্ট্যাক্ট করবো, মানে মানে কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নেই, পাশে যেহেতু একটা খালি বিল্ডিং প্লাস একটা কনস্ট্রাকশন হচ্ছে, তো আমি কি করলাম যে আর বাসা থেকে যদি বের হতে চাই তার সেটারও ব্যবস্থা আছে, কিন্তু সেটা মানে অনেকগুলো তালা খুলে তারপর বের হতে হবে, প্রায় তিন তালা থেকে অনেকগুলো গেট খুলে। তো আমি চিন্তা করলাম যে আমি ভান ধরে মানে কিছু না দেখার ভান করে শুয়ে থাকি। তো আমি নর্মালি জাস্ট মানে চাদরটা উপরে দিয়ে শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে যেটা হলো সেটা ছিল খুবই ভয়ানক একটা ব্যাপার। কিছুক্ষণ পরে মানে আমাদের যে আমি যে সোফাটাই ঘুমিয়েছিলাম তার ঠিক মানে পিছন দিকে ছিল একটা বারান্দার গেট।
আচ্ছা,
তো গেটটাতে হঠাৎ করে মানে একটা নক শুরু হয়ে গেল, মানে কেউ গেটটাতে মানে ধাক্কা দিচ্ছে, এরকম একটা মানে নক করলে যেরকম একটা শব্দ শোনা যায় সেরকম একটা শব্দ আমি কানে আসলো। তারপরে বেশ কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ না প্রায় দুই মিনিট হবে, তারপরে একটা সফট একটা ভয়েস আমি শুনতে পেলাম যে ভাইয়া গেটটা খুলো, এবং সেটা আমি পরে আবিষ্কার করলাম সেটা আমার বোনের ভয়েস।
ওকে,
তখন সেটা শোনার পরে আমি প্রচন্ড আরো বেশি ভয় পেয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। আমি তাদেরকে এগারোটার দিকে বাসে উঠিয়ে বাসায় আসি, সে কিভাবে আসবে সেটা তো আসা কোনোভাবে সম্ভব না, আর যদিও আসে মেইন গেটে নক করবে, আমাকে ফোন করবে, বারান্দায় আসার তো কোনো কথাই নেই,
একদম ডেফিনেটলি।
তো প্রচন্ড ভয় পেয়ে যাই, মানে বাইরে বের হওয়ার সিস্টেম নাই। তো আমি চিন্তা করলাম যে আমি রেসপন্স করবো না কোনো, জাস্ট ওখানে পড়ে থাকি আর কি, পড়ে থাকি যাতে কোনো আর কি কোনো রেসপন্স না করে শুয়ে থাকি, কোনো শব্দও করবো না, কিছু করবো না, জাস্ট ফজরের আজানটা যাতে পার হয়ে যায় এই জন্য ওয়েট করতেছিলাম। তো নর্মালি আমি প্রায় আধা ঘন্টা প্রায় চল্লিশ মিনিট এভাবে করে অনেক কষ্টে, মানে
তখন মোটামুটি কয়টা বাজে রাত?
তখন প্রায় পৌনে চারটার মতো বেজে গেছে, পৌনে চারটা চারটা বাজে, আর শীতের দিনে তো ফজরের সময়টা একটু তাড়াতাড়ি আসে। তো আমি জাস্ট আর কি ওইভাবে চাদরটা দিয়ে আর কিছু দেখার চেষ্টা করলাম না, কি লাইট জ্বলতেছে এগুলো কিছু দেখলাম না, জাস্ট নর্মালি শুয়ে থাকার চেষ্টা করলাম, আর আয়তুল কুরসি সুরাটা আমি পড়ার চেষ্টা করলাম আস্তে আস্তে মনের ভিতরে। তো এভাবে করে প্রায় অনেকগুলো সময় কেটে গেল, তারপরে ফজর আজান দিল, তারপরে সবকিছু নর্মাল হয়ে গেল। মানে তখন আমার ভিতরে সাহসটা আসছে, কারণ আমি শুনেছি যে মানে ফজর আজান দেওয়ার পরে মানে ম্যাক্সিমাম যে খারাপ জিনিসগুলো চলে যায়,
রাইট?
তো এই জন্য আমি মানে ফজর আজানটা যখন শেষ হয়ে গেল হালকা দিনের আলো আসতেছিল, তারপর আমি ওখান থেকে উঠে মানে সবগুলো লাইট অন করলাম বাসার, এবং তখন যেটা দেখলাম যে আসলে লাইটটা তখন গ্রিনই জ্বলতেছিল, মানে সবুজই ছিল,
মানে
তারপরে আমি নর্মালি যেটা দেখলাম যে সবই ওকে, কোনো সমস্যা নেই। তারপরে আমি সকালে বাবা মাকে ফোন করলাম, ওনারাও সেফলি ভাবে চলে গেছে, তো সেখানে কোনো প্রবলেম নেই। আর বাবা মাকে আমি কথাটা আর কি জানাইনি, যেহেতু তারা ঘুরতে গেছে বলাটা ঠিক হবে না। তো এরপরে যেটা হলো যে আমি চিন্তা করলাম যে এভাবে তো মানে স্টে করা যাইতেছে না, মানে আমাকে আরো দুই থেকে তিন দিন এভাবে স্টে করতে হবে, মানে কি হতে পারে বলা তো যায় না, আজকে রাতে এটা হচ্ছে, এখন কালকে তো হতেও পারে আর না হতে পারে। তো এই জন্য আমি যেটা চিন্তা করলাম যে আমার দুজন ফ্রেন্ড আছে যারা নারায়ণগঞ্জে স্টে করে, ওদেরকে ফোন করলাম। তো ওদেরকে ফোন করে বললাম যে তোরা বাসায় চলে আয়, মানে আমার বাসায় দুই একদিন থেকে যা, এবং ওদেরকে আমি আমার ঘটনাগুলো শেয়ার করলাম, বাট ওরা কোনো কথাই আমার বিশ্বাস করলো না।
আচ্ছা, আপনি যে ফ্রেন্ডকে ডেকেছিলেন সেই ফ্রেন্ড তো এখন স্টুডিওতে আছে, তার সাথে আমরা একটু কথা বলি, দুজনেই আছে।
আচ্ছা,
আপনার নামটা একটু বলবেন।
হাই লিসনার্স, আমি ফুয়াদ বলছি, আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ এর বিজনেস করি। তো ফারনার যে কথা আমাকে
মানে এসেছেন, ইনফ্যাক্ট আপনি ঢাকা না, আপনি এসেছেন নারায়ণগঞ্জ থেকে, রাইট? আচ্ছা,
তো নারায়ণগঞ্জ থেকে আসছে। তো ও আমার সঙ্গে ফার্নান্ড যে কথাটা মানে শেয়ার করছিল সেটা হলো যে দোস্ত তোরা চলে আয়, আমি তো বাসায় একা, তো এরকম লাইটের কালার চেঞ্জ হয়ে যায় পিছন থেকে, আমার বোন নক করে, তো এটা খুব একটা উইয়ার্ড ব্যাপার, প্লিজ আমি খুব ভয় পাইতেছি, এত বড় তিনতলা বাড়িতে আমি একা, কি না কি ঘটে তোরা চলে আয়। তো আমার মনে হলো যে শালা তুমি তো মিথ্যা কথা বলতেছো, তুমি ফান করতেছো, এরকম ফান করার কি মানে আছে, চলে আসবো অনেকদিন তোর সাথে দেখা হয় না, তো আসবো স্টে করবো কোনো সমস্যা নাই। তো দেন আমি বললাম যে এই ফান বন্ধ কর, চলে আসতেছি, ইটস ওকে, তো পাঁচটা নাগাদ আমরা চলে আসবো। তো ওদের বাসায় আমরা পাঁচটা না সাড়ে পাঁচটার দিকে গিয়ে বসলাম, তো দেখলাম ও বসে আছে চুপ করে, সব দরজা জানালা খোলা। তো আমি চিন্তা করলাম যে
আপনারা প্রথমে ব্যাপারটা একদম বিশ্বাসই করেন
না, না না এটা তো ফান, আমি তো মনে করছি ও জোকস করতেছে বা আমাদের সঙ্গে মজা করতেছে, ও আব্বু আম্মু চলে গেছে, তো এটার মানে একটা বেনিফিট নিয়ে যাচ্ছে যে একটু ফান করবে। তো আমি গেলাম যে তুই দরজা এমনও খোলা রাখছোস, তো মশা ঢুকবে এত সন্ধ্যা, আমার ভীষণ ভয় লাগতেছে, তো মনে করলাম এটা ফানের একটা অংশ। তো আমি তেমন তো আক্ষা করলাম, বললাম যে দরজা জানালা সব ব্লক কর বাবা, চল বাইরে গিয়া কিছু খাই আসি, চল প্লিজ একটু চাটা খাই, খালাম মাখালো যান নাই বাসায়, কে চা বানা। তো এটা বলে ও লক করলো, জনে আমি বেরোলাম রীতিমতো। তো বেরিয়া রাস্তার মধ্যে গিয়ে আমরা আড্ডা মারলাম, চাটা খাইলাম। তারপর রাত্রে যেহেতু খালাম্মা খালুজন বাসায় নাই, সেহেতু আমরা মানে রাত্রে ডিনারটা সেরে বাসায় আসলাম। আস্তে আস্তে এগারোটা বাজে গেল। তো এগারোটা যখন বাজছে তখন আমি যখন বাসা থেকে আসি, তো আসার পথে আমি দুইটা ডিভিডি নিয়ে আসছি, যে আমার মুভি দেখার আবার শখ, ওদের বাড়িতে বিশাল পর্দার টিভি। তো আমি চিন্তা করলাম যে মানে আমি ছবিগুলো মুভিগুলো দেখি, আর তিন ফ্রেন্ড এতদিন পরে একত্র হয়েছি, একটু মজা করি। তো আমরা ছবি দেখতে দেখতে প্রায় দুইটা বাজে।
ওকে,
হ্যাঁ, তো দুইটার দিকে খুব সো টায়ার্ড ছিলাম। তো চিন্তা করলাম যে আর রাত্র না জাগি, তো সকাল সকাল উঠা একটু হাঁটতে বেরোম, তো ঘুমায় পড়ি। তো সবাই টায়ার্ড, ওয়াশরুমে গেল সবাই, একের পর এক সবাই হাত মুখ ধুয়া তো চলে আসলো। তো ফারনানে বললাম, ফারনান তো তোর যে মানে গেস্ট রুম, তো আমরা গেস্ট রুমে স্টে করি, আর তুই তোর রুমে ঘুমায় পড়।
ওকে,
তো ও কোনো কিছুতেই মানে মানতেছিল না যে প্লিজ তোদের আনার কি মানে, আমি খুব ভয় পাইতেছি, তুই তোরা ফান করতেছ, আমি তো অনুমনে করতেছি যে ফান করতেছি। তো আমি বললাম যে না, আমি দোষ, আমি কেউ সাথে আটাটি করে থাকতে পারি না, প্লিজ আমি একটু খুদখুদের স্বভাবের আমি থাকতে পারবো। ও অনেক রিকোয়েস্ট করলো, আচ্ছা যা, তো শীতের দিন তো আটাটি করে এক ল্যাপ শেয়ার করেই ঘুমানো যাবে, কোনো সমস্যা নাই। তো সো ঘুমাই বললাম, ওরা তো বেদম ঘুম পড়েই ঘুম, তো আমি তো খুদখুদের স্বভাবের পাশ ও পাশ ঘুম আসে না। তো এক টাইমে মানে আমি ঘুমাই গেলাম, সো টায়ার্ড। তো ঘুমাই যাওয়ার পরে যা ঘটলো যে তিনটা কি সাড়ে তিনটা, মানে সেম টাইম ওর মতো, তো আমার ভীষণ অস্থির লাগতেছিল ঘুমের মধ্যে। তো আমি ঘুমের মধ্যে বুঝতেছিলাম আমি ভীষণ ঘুমাইতেছি, তো ঘুম ভাঙে গেল, হঠাৎ করে ঘুম ভাঙে গেল। উঠা দেখি যে আমার শরীর একদম চুপচুপা ভিজা। তো আমি চিন্তা করলাম এত ঘামানোর
একটা জিনিস আমি এখানে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারও তো মনে হয় ঠিক ওই রকম সময় ঘুম ভেঙেছিল সেদিন।
হ্যাঁ হ্যাঁ, আমারও প্রায় সোয়া তিনটা মানে এরকম একটা সময় ঘুম ভেঙেছিল,
এবং আপনারও ঠিক ওই একই সময়ে ঘুম ভেঙেছিল। দ্যাট মিন্স হচ্ছে যে একই সময়ে ওই
সাড়ে তিনটার মধ্যে,
হ্যাঁ, যেটা আমি ডিসকভার করেছি যে পরে আপনাদের যে ফ্রেন্ড তিনিও গল্প বলবেন, তারও ঘটনা হচ্ছে যে ওই একই সময়ে তারও ঘুম ভেঙে যায়। তো ওই বাসাটা ওই নির্দিষ্ট ওই সময়টায় ঘুম ভেঙে যায়। ওকে, তারপর
তো দেন মানে আমি তো উঠা বসি, তো দেখলাম যে মানে এরকম পরিমাণে ঘামাইতেছি যে মানে এটা মানে অবাক করার মতো, যে এত প্রচন্ড শীতে, আর মিড নাইটে জানুয়ারিতে যেহেতু প্রচন্ড শীত, আর মিড নাইটে তো আরো শীত বেড়ে যায়। তো আমি মানে ভাবতেছিলাম যে এটা কি হইতেছে, তো চিন্তা করলাম যাক ও ফান করতেছে, তো এটা কিছু না, এরকম হইতেই পারে, যেহেতু আমি আরেকজনের ঘরে এসে থাকছি বা এরকম জায়গা চেঞ্জ হয়েছে, হইতেই পারে। তো এটা ভাইরা, আমি চিন্তা করলাম যে না থাক, হাত মুখে একটু পানি দিয়ে আসি, তো একটু ভালো লাগবো, ফ্রেশ লাগবো, তো ঘুমটা ভালো আসবো। তো আমি চিন্তা করলাম যে ওদের ওয়াশরুমে চলে গিয়ে হাত মুখে পানি দিই।
আচ্ছা,
তো লিসেনার বলে রাখা ভালো যে ওদের কমন ওয়াশরুমটা হলো বারান্দার কর্নারে, মানে বারান্দার মধ্যে, আগের পুরাতন বাসা তো বারান্দার মধ্যেই যে কমন ওয়াশরুমটা। তো ওই ওয়াশরুমে যেতে হলে ওই বারান্দাটা ক্রস করে মানে বারান্দার উপর দিয়ে হাইটা যাইতে হয়। তো আমি রীতিমতো তো একটা মানে আননোন প্লেস, রাত্রিবেলা মানে কোনো কিছু চিনি না, রুমের প্লেস চিনি না, তো রুমে মানে ডিম লাইট জ্বালানো থাকে ওদের প্রতি রুমে, তো ডিম লাইটের আলোটা কেমন যেন আফসা আফসা লাগতেছে। তো চিন্তা করলাম যে আমার মোবাইলটা আছে, মোবাইলের টর্চটা অন করি, অন করে একটু সামনের দিকে আগাই, আগাই গিয়ে মানে ওয়াশরুমে গিয়ে মানে ই করে আসি। তো দেন আমি আগাইতেছি, তো যখনই মানে বারান্দার মানে দরজাতে আমি পাড়া দিলাম, তখন দেখলাম যে ওর আব্বু, ফার্নানের আব্বুর যে রকিং চেয়ারটা সেটা দুলতেছে। তো আমি চিন্তা করলাম যে দুলতেই পারে, বাতাসে হয়তো বা দুলছে, বা কোনো কিছু বিড়াল টিড়াল কিছু লাগতে পারে, ওইটার ধাক্কাতেও মানে নড়তে পারে। তো এটা ভাইবা আমি চিন্তা করলাম যে না, এটা ভাবতে ভাবতে কয়েক সেকেন্ড হয়ে গেছে যে মানে এটা দুলতে পারে, যে কোনো কারণে দুলতে পারে। তো এটা ভাবতে ভাবতে আমি ওয়াশরুমে অনেক কাছে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আবার কেন যেন মানে কৌতূহলবশত মানে আমি চিন্তা করলাম যে না, এটা দেখতে হবে আসলে এটা কি, তে মানে কোনো বিড়ালের ধাক্কা না, বাতাস চতুর্দিকে মানে তাকাইলাম, দৃষ্টি করলাম, কিন্তু দেখলাম যে না, বাতাস তো না, তো কি এটা। তো আবার চিন্তা করলাম যে কি ও কি বলছে, এটাই কি ঠিক কিনা, আবার চিন্তা করলাম না, ও ফান করছে, শালা মজা করছে। তো গেলাম আমি ওইখানে থাকাই, যেটা মানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার যে অনুভূতিটা হলো মানে এটা এখন যে মানে এখন আমি মনে করতে চাই না যে মানে ওইটা আমি কি দেখলাম, মানে আমি একদম মানে বরফ হয়ে গেছি, ফ্রিজ হয়ে গেছি, যে মানে কি ওই রকিং চেয়ারটার উপরে একটা মানুষের আকৃতির, চেহারার আকৃতির, শুধু মানে গলা থেকে কাটা, শুধু মাথা একটা, কিন্তু মানুষের আদলের মানুষ না, মানে ওটা বর্ণনা করতে পারতেছি না। মানুষটাকে যদি চোয়াল থেকে ধরে রাবারের মতো নিচের দিকে টাইনা নামায়, অনেকখানি নামায় আসলে মানে যে আকৃতিতে ধারণ করবে, আর চোখের হোলটা কালো কিন্তু চোখ নাই, ওইটা দেখে আমি সেন্সলেসও হইতেছিলাম না, মানে মানুষ অতি ভয়ে পাথর হয়ে যায় না একদম শক, মানে আমার ওই রকম অবস্থা। তো মানে আমি চিৎকার করা শুরু করলাম হাউত মাউত, মানে ছোট বাচ্চাদের মধ্যে, মা আমাকে বাঁচাও বাঁচাও, মা ও মা ও মা, এরকম মানে কয়েকবার চিৎকার, প্রচন্ড চিৎকারের পরে ওদের ঘুম ভাঙে যায়। ওরা এই অন্ধকারের মধ্যে রুমের মধ্যে মনে করে কখনো চেয়ারের সঙ্গে বাড়ি গেছে, কখনো টেবিলের সঙ্গে, ওরা দৌড়ে হুড়মুড় করে আসছে, লাইট জ্বালারও কোনো মানে টাইম পায়নি। তো ফারনান আয়েশা বলতেছে, কি রে দোস্ত কি হয়েছে, তুই এরকম হাউত মাউত আমার ঝাঁকাইতেছে, আমি তো স্ট্যাচুর মধ্যে হয়ে গেছি। তো ও বলল যে কি হয়েছে, আমি বললাম যে আমি বলতে পারতেছিলাম না, আমি একটু পাথরের মতো হয়ে গেছি। তো বলতেছে এখানে বলিস না, চল রুমে, চল রুমে গিয়ে লাইট অন করলো। কিন্তু ওই দিকে একটা মজার ব্যাপার হলো যে জনি ও হাসতেছিল, আর শালা তোরা কি আমার কি মানে বোকা বানাইতেছস, দুইজনে মিলা চুক্তি করে কি আমার মানে মানে ফুলিস বানাবি নাকি? হ্যাঁ, আমি বললাম দেখ আমার এই অবস্থা তুই কি তখনো মানে বুঝোস না যে আমার কি অবস্থা। ও তবু হাসতেছে, তো আমি ঘামাইতেছি, ফার্নানের এই ব্যাপারটা বুঝতে পারছে, ফার্নান আমি যাতে না ভয় পাই ও তো ফেস করছে। তো ও কিছু বললো না, ও গামছা নিয়ে এসে আমার শরীর মুছাই দিতেছে পানি দিয়ে। তো এর মধ্যে অলরেডি আমি দুইবার বমি করলাম, তো ও পানি টানি খাওয়ালেও, অ্যাবোমিন ট্যাবলেট ছিল ওটা খাওয়ালেও বমি। তো এরপর জনি দেখলাম একটু হাসিটা বন্ধ হয়েছে, সিরিয়াস হয়েছে যে না, বিশ্বাস না করলে মনে করছে যে ওই যে এটা হেলুসিনেশন হইতে পারে, যে তুই ওর কথার মানে অনুযায়ী তুই নিশ্চয়ই এটা ভাইবা নিজের কল্পনা থেকে এরকম হয়েছে। তো দেন ঠিক হইলাম। তো এরপরে যেটা সবচেয়ে মানে বড় মজার ঘটনা, যে মানে যে এটা বিশ্বাস করলো না, তো থার্ড দিন আমরা মানে এটা তো হলো ফার্স্ট দিন হয়েছে মানে ইশের সাথে, ফার্নানের সাথে, সেকেন্ড দিন হয়েছে আমার সাথে এই জিনিসটা। তো থার্ড দিন গ্যাপ, কোন কিছু হয়নি, আমরা এরকম গেছি বাড়ি, গেছি বাড়ি থেকে ডিনার।
আচ্ছা, এইখানে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের বাসায় আসলে এরকম ঘটনা কি এর আগে কেউ ফেস করেছে বা এরকম ধরনের কোন ঝামেলা আছে বলে শুনেছিলেন কখনো?
হ্যাঁ, এটা আমি বলবো যে মানে আমার দাদা দাদি যখন ছিলেন বাসায় তখন দাদু বলতো যে এরকম কিছু ঘটনা মানে খারাপ কিছু জিন মানে আমাদের বাসায় আছে। আর যারা সার্ভেন্টরা ছিল তারা তো উঠানে স্টে করতো, মানে উঠানে থাকতো, মানে বাসাটা তো বড় মানে অনেক উঠানে থাকতো সার্ভেন্টরা। তো তারা নাকি মাঝে মাঝে দেখতো যে আমার দাদুর মতো ঠিক সেম চেহারার মানুষ মানে ওনাদের যে টয়লেট সেখানে যাচ্ছে।
আচ্ছা,
আমার দাদু তো ওনাদের টয়লেটে যাবে না, যাবে ভিতরের টয়লেটে, তাই না, রাতে দুইটার দিকে। তো ওনারা দেখতো যে টয়লেটে গেছে এরকম, তারপর দেখে যে টয়লেট থেকে অবশ্যই একটা ম্যানহোল ছিল ওইখানে ঢুকে গেছে, এসব আজুবাজু জিনিস দেখতো
এটা আগে থেকে।
হ্যাঁ হ্যাঁ, আগে থেকে। তো এরকম কিছু কিছু ঘটনা মানে দাদুর কাছ থেকে শুনেছি, কিন্তু কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি।
আচ্ছা, মানে ওই ওই বাসা নিয়ে তার মানে আগে থেকে মোটামুটি কথাবার্তা এরকম হয়েছে, কিন্তু আপনাদের ফ্যামিলির কেউ ওভাবে ফেস করেননি? প্রথম হচ্ছে
আমি ফেস করেছি।
আপনি প্রথমে ফেস করেছেন, অল রাইট। সো থার্ড যে ঘটনাটা ঘটেছিল সেই ফ্রেন্ডটার নামটা একটু বলবেন কি?
সেই ফ্রেন্ডটার নাম হচ্ছে জনি। জনি মানে খুব সেই ঘটনাটা ওরা একটু বেশি ভয়ানক, মানে আমাদের থেকে বেশি ভয়ানক। তো সেটা মানে যদি শেয়ার করে সে ভালো হবে।
ওকে,
যে মানে সবচেয়ে ফান ভাবে নিছে, মানে ওই সবচেয়ে উইয়ার্ড জিনিসটা ফেস করছে।
শুনি তো আপনার ঘটনাটা একটু বলবেন জনি।
হ্যালো লিসেনার্স, আমি জনি, আমি ঢাকা সিটি কলেজ বিবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি নারায়ণগঞ্জ নাগবাড়ি থাকি। তো ফারনান আর ফুয়াদ আমার সাথে যে ব্যাপারগুলো ওদের সাথে যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে, তো সেগুলো আমার কাছে টোটালি ফলস মনে হয়েছে, ফান মনে হয়েছে। তো যাই হোক, তো ওই ওর পরে যে তিন দিন বাকি যে ডেটা ছিল ওই দিন কিছুই হয়নি। তো নেক্সট ডে থার্ড ডে তে তো আমরা তিনজনই আগের মতো বিকেলে বের হয়ে গেলাম। বিকেলে বের হয়ে যাওয়ার পরে ঘুরে টুরে আপনার রাতে আসলাম। তো রাতে আসার পর তখন প্রায় 12-12 বাজে, তখন আমরা ডিনার করে একবার এসেছি। তো তারপর আমরা যেহেতু সবাই বাইরে থেকে এসেছি, তো সেই ক্ষেত্রে আমাদের সবাই খুব টায়ার্ড, সেক্ষেত্রে আমরা সবাই তাড়াতাড়ি খুব ঘুমিয়ে পড়লাম, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে যাওয়ার পর প্রায় মিডনাইট এর মধ্যে যে আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে। তখন আমি ফ্রেশ রুমে গেলাম, ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হলাম। আমি যখন বারান্দার যে বারান্দার রুমটা যখন ক্লোজ করলাম, যখন আমার বেডরুমে ঢুকতেছিলাম, তখন ঢুকার সময় আমি যে জিনিসটা দেখলাম যে আমি যেখানে শুয়েছিলাম ওদের পাশে যে আমি শুয়েছিলাম, তো আমার যেই গ্যাপিং জায়গায় যে গ্যাপটা ছিল ওইখানে অন্য একটা মানুষ শুয়ে আছে, সে টোটালি আমার মতো দেখতে।
আচ্ছা,
টোটালি আমার মতো, আমি যে ড্রেস আপ করা ছিল বা আমি স্ট্রাকচারটা যেমন ছিল টোটালি তেমন।
আচ্ছা,
তো তারপর আমি তখন আরেকটু ক্লিয়ারলি তখন ওটা দেখেতে আমি এমনি খুব ভীত, খুবই ভয় পেয়েছি। তো তারপর আমি এটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য যে আসলে ব্যাপারটা কি, তো যেহেতু ওইখানে ডিমলাইট জ্বালানো ছিল, ডিমলাইটে আসল আলো তো স্পষ্ট বুঝে যাচ্ছিল না, তো আমি একটু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি একটু সামনে আগলাম।
সামনে
আগে যেটা আমি ফেস করলাম সেটা হচ্ছে অনেকটা এমন যে আমার মতো যে সেটা শুয়ে ছিল আর কি, লোকটা ছিল আর কি, আমি ওইখানে দেখতেছি যে আমি ওইখানে শুয়ে আছি, বাট ওইখানে যদি আমি শুয়ে থাকি তাহলে আমি কে,
মানে আপনি আপনার নিজেকেই দুইটা দেখছেন,
দুইটা দেখছি তো। তারপরে আমি একটু আগানোর পর যেটা দেখলাম যে সে উপর হয়ে শুয়ে ছিল, তো দেন তার ঘাড়টা হঠাৎ আর কি আস্তে 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 আমার দিকে মুভ করলো।
আচ্ছা,
আমার দিকে মুভ করলো, তো হঠাৎ করে সে চোখ খুলে আমার দিকে তাকালো। তো আমি যেটা দেখলাম যে সে তার চোখে কিছুই নাই, ফুলি ডার্ক, একেবারে ডার্ক। তো এই ব্যাপারটা দেখে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে যাই, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। তারপরে কি হয় সেটা ওরে ভালো বলতে পারবে,
কি হয়েছিল একটু বলবেন।
তারপরে মানে ও সেন্সলেস হয়ে যায়, তারপর আমি আর ফুয়াদ যেটা করলাম মানে ওকে খুব জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম, ও ফিরলো নর্মালি, সব ঠিক হলো, মানে খুব ভয় পেয়ে গেল। তারপর আমাদের কাহিনীটা বললো, আমি তো যথাযথ বিশ্বাস করলাম, তারপরে আর কি ফুয়াদও বিশ্বাস করলো। তারপরে যেটা হচ্ছে যে মানে ওর খুব জ্বর আসা শুরু করলো, মানে খুব জ্বর, গা গরম হয়ে গেছে অনেক এবং খুব ভয় পাচ্ছে। আর এরপরের দিন যেটা আমার বাবা মায়ের পরের দিন এসে পড়ছে, তো আমার আব্বু যেটা মানে উনি বললেন যে বাবা বললো যে এরকম তো হওয়ার কথা না, মানে বাবা জিনিসটা অতটা মানে অ্যাভয়েড করে গেল ব্যাপারটা। তারপর বললো যে ওরা যেহেতু এত দূর থেকে আসছে এবং অসুস্থ হয়ে গেছে, ওদেরকে যেতে বলো না, ওরা বাসায় থাক, মানে আমি তোমাদেরকে মিরপুরের একটা হুজুরের ঠিকানা দিই, তোমরা সেখানে যাও।
আচ্ছা, তুমি আচ্ছা, তারপরে কি হলো?
সেটা হলো ভাইয়া যে মানে আমাদের তো মানে আঙ্কেল মানে ছাড়তে চাইছিল না, যে এটা রেসপন্সিবিলিটি তো আমাদের এখন,
ওটা তো বুঝলাম, হুজুরের কাছে যেতে
তো হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুর বললো, অনেকক্ষণ আমাদের ধরলো, আমার টাচ করলো, জনেরে টাচ করলো, টাচ করে একটু চুপ করে থাকলো, চুপ করে বললো যে তোমাদের বাসা এই স্থানে। তো আমি তো অবাক হলাম যে এইরকম মানে বর্ণনা উনি হুবু দিয়ে ফেলতেছে ওদের বাড়ি, মানে ফার্নান্দের বাড়ি। তো বললো তোমাদের মানে কিছু না, তো ওইরকম কিছু না, আমাদের কাছে বলতে চাইলো না, আঙ্কেলের কাছে বললো আমাদের বিড় করে দিতে। তো আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে যে মানে হুজুর বললো যে মানে তোমাদের গলায় তাবিজ পড়তে, তো আমরা বললাম যে অড লাগে না একটা ইয়াং পোলা গলার মধ্যে তাবিজ ঘুরায় ঘুমু। তো চিন্তা করলাম যেই ভয় পাইছি এটা যদি তাবিজ দেওয়া যায় তো এটা করবো। আর উনি বললো যে এক মাস আমাদের তাবিজটা গলায় রাখতে হবে, আজকে থেকে এক মাস। তো এক মাস পরে খুলে ফেললে কোনো সমস্যা হইব না। আর ওদের বাসার জন্য চারটা তাবিজ দিল, তো চারটা কোনায় চারটা দেওয়ার পরে ইনশাল্লাহ এখন পর্যন্ত মানে কোনো সমস্যা নাই। আমাদের সাথে এমন ওয়েট কোনো ঘটনার ঘটে না।
আমাদের উনি হুজুর যেটা করলেন যে মানে কিছু আরবিতে লেখা মানে কিছু কাগজে লিখে লাল কালিতে লিখে মানে বলো যে দরজা জানানা, বাসার বিভিন্ন দরজা জানানা যেখানে আছে সেখানে সেটা আর কি টেপ দিয়ে লাগাই দিতে। তো সেটা করে দিলাম, তারপরে থেকে আর তেমন প্রবলেম, বাসা বন্ধ যেটাকে বলে মানে পুরো বাসাটা বন্ধ করে দেওয়া হয় মানে এটা করার পরে। তারপরে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। তবে মাঝে মাঝে আমি যখন রাতে ঘুমাই তখন মানে কিছু শব্দ শুনতে পাই, মানে আমাদের যে ছাদে টুকটাক শব্দ মানে মানে উইয়ার্ড কিছু শব্দ যেগুলো আর কি ফ্যামিলিয়ার না আমাদের সাথে, তো এরকম কিছু শব্দ শুনতে পাই, এগুলোই ঘটে মাঝে মধ্যে তেমন। আর মাঝে মাঝে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি, এটা হচ্ছে মেইন, মানে এমনি আর তেমন কোনো প্রবলেম ফেস করিনি এখন।
ওকে, কিন্তু মানে আপনার সাথে মানে ওই সমস্যাই একবারই
হয়েছিল
যেদিন আপনি একা ছিলেন এবং আপনার স্পষ্ট মনে আছে যে ডিম লাইটের কালার পুরোপুরি আলাদা হয়ে গেছিল এবং ঘরের পরিবেশটাই বদলে গেছিল এবং প্রচন্ড, আচ্ছা যে আপনি সবার যেটা হয়েছে যে প্রচন্ড শীত ছিল, তারপরে গরম, গরমটা কি আপনারও লাগছিল?
গরমটা না না, আমার ঠিক সেরকম গরম লাগেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি নার্ভাসের কারণে মানে আমি জিনিসটা অবাক হয়ে গেছি যে ব্যাপারটা কি আসলে, আমার এরকম গরমের এগুলো কোনো ফিলিংস তেমন একটা হয়নি, বাট আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যখন বনে নাউসে শুনলাম, তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম যে এটা তো সম্ভবই না, ও কিভাবে আসলো।
অলরাইট, আমরা কিছু ঘটনা শুনলাম, কিছু SMS পড়ে ফেলতে পারি এর মাঝখানে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আরো অনেক ঘটনা আছে এবং সেই ঘটনা নিয়ে আমরা ফিরে আসবো বারবার। আপাতত কিছু SMS এবং আমাদেরকে স্বর্ণা SMS করেছেন, প্রতি ফ্রাইডে তিনি SMS পাঠান, বাট একদিনও পড়া হয় না, তাহলে কি তিনি আর SMS পাঠাবেন না, এটা জানতে চাইছেন না। ডেফিনেটলি আপনার SMS আজকে পড়া হয়ে গেছে, সুতরাং আপনি যদি SMS না পাঠাতেন তাহলে আপনার SMSটা হয়তো পড়তে পারতাম না। শুভ্র সিলেট থেকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো তার ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, স্টোরি নয় ঘটনা। সিলেট থেকে লিখেছেন আমাদেরকে যে পাঁচজন ফ্রেন্ড, আচ্ছা, প্রিন্স, রাজ, সুজন, আমিন, রুহুল, সবাই মিলে তারা সবাই শুনছেন এবং খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আজমির লিখেছেন, আজমির হুসাইন ফ্রম যশোর, যে ভূত FM এর সকল শ্রোতাকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর শামীম যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে রাসেল ভাই আজ থার্ড ডে ভূত FM শুনছি, খুব ভালো লাগছে, ভয় লাগছে, আজ যদি আমার SMS না পড়া হয় তাহলে পাঁচটা ভূত পাঠিয়ে দেব। পাঁচটা ভূত যদি গল্প বলতে পারে তাহলে আমার কোন আপত্তি নাই, তারা এসে এখানে গল্প বলবেন, মাইক অন আছে। আর নওশাদ আমাদের লিখেছে যে ভূত FM শুনছি 7 মান্থস, কিন্তু আজ ফার্স্ট SMS করছেন তিনি। ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর ফার্স্ট SMS এবং আশা করছি এখন থেকে আপনার SMS পাবো, আপনাকে দেখতে পাবো আর কি SMS এর মাধ্যমে। তুহিন লিখেছেন চিটাগং পাহাড়তলি থেকে যে রাসেল ভাই আপনি কি আমার SMS পড়বেন, আজ ভূত FM একলা একলা শুনছি। ওকে, একা একা কিন্তু নাই, আপনার সঙ্গে হাজার 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 আছেন, লিসনার রয়েছেন, তারা সবাই আপনার সঙ্গে আছেন, তারা সবাই শুনছেন, সো আপনি একা না। আর এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের ঘটনাগুলো একা একা শুনতেই সবচাইতে বেশি ভালো লাগে, মানে প্রচন্ড ভয় পাই, শুনতে ইচ্ছে করে না, তারপরেও শুনতে হয়, এরকম একটা ব্যাপার ঘটে আর কি। আমার মনে আছে যে আমি ছোটবেলায় যখন এরকম ধরনের বই পড়তাম, যে সমস্ত বইগুলো ধরি আমরা, যে ড্রাকুলা বা এরকম ধরনের কিছু, সেগুলো পড়তে গিয়ে একসময় মনে হতো যে বইটা বন্ধ করে দেই, লাইটটা জ্বালিয়ে দেই, মানে লাইট তো জ্বালানো, আমি ঠিক লাইটটা জ্বালিয়ে দিই, এই জন্য বললাম যে আমি ঠিক লাইটের আলোতটা পড়তাম না, টর্চ লাইটের আলোতে পড়তাম, তো আমি সেটাই বলছি যে উঠে গিয়ে লাইট জ্বালিয়ে দেই, বাট মনে হতো না আরেকটু পড়ি, দেখি না কি হয়। তো এই ব্যাপারগুলো এরকমই ঘটে। তো আমাকে সুবহানা SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন আরো অনেকেই, দেখতে পাচ্ছি সালেহ আমাকে SMS করেছেন, তিনি এবং তার ভাগিনা দুজন মিলে একসঙ্গে শুনছেন। মিজান সিলেট থেকে SMS করেছেন যে রাসেল ভাই আজকে কি ভৌতিক টিম আসবে, এটা আজকে সম্ভবত আসছেন না ভৌতিক টিম। ফরাজ SMS করেছেন যে তিনি আমাকে তার নাম্বার SMS করেছেন, এবং দোলা আমাদের SMS করেছেন বেলি রোড থেকে, ভীষণ ভয় লাগছে আজকের গুলা, ওকে থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাদেরকে সিবাস্তাইন SMS করেছেন, তাহমিদ SMS করেছেন আমাদেরকে পটুয়াখালী থেকে, রাসেল SMS করেছেন আমাদেরকে। আমি আপনাদের সবাইকে একটা ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে হয়তো, তো আমরা একবার রুমা আপাকে আমাদের আমাদের স্টুডিওতে নিয়ে এসেছিলাম, এবং তিনি আপনাদের সাথে শেয়ার করেছেন, এবং আপনাদের অসংখ্য SMS এবং ইমেল পাঠিয়েছিলেন আপনারা তাকে আবার নিয়ে আসার জন্য। তো তিনিও আজকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন, সুতরাং সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স, আরো অনেক অনেক ভয়ের ব্যাপার রয়েছে। নিপা লিখেছেন যে আই লাভ ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। আর ইনান SMS করেছেন সিলেট থেকে, ভাইয়া ভূত FM খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। দীপ SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাকে উজ্জ্বল, দেখতে পাচ্ছি যারা SMS পাঠাচ্ছেন তাদেরকে সবাইকে থ্যাংকস, আর যারা SMS পাঠাতে চাচ্ছেন কিন্তু পাঠাতে পারছেন না, নিয়মটা জানেন না, তাদেরকে নিয়মটা বলে দিচ্ছি আরো একবার। মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেল করতে চান তারা ভূত FM@radiofurti.fm এ ইমেল পাঠিয়ে দিন। আচ্ছা, আমরা আরো একবার আপনার কাছে ফিরে আসব। আপনার একটা ঘটনা আছে আমি শুনেছিলাম বাইক নিয়ে, আপনারা তিনজন ইনফ্যাক্ট ছিলেন, সেই জন্যই বলছি, তো সেই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে।
হাই লিসেনার্স, আমি ফুয়াদ নারায়ণগঞ্জ থেকে আসছি। তো আমার যে ঘটনাটা সেটা হলো মানে এই 3-4 মাস আগের ঘটনা। তো সন্ধ্যাবেলা আমি আমার মানে দোকানে যাব, বাসা থেকে লাঞ্চ করে বাসায় ছিলাম, তো দোকানে যাব। তো এই সময় আমার বন্ধু সজীব ফোন দিল, কিরে তোর কি বাইক নিয়ে বেরিয়েছিস, চল একটু ঘুরে আসি, তোর তো দোকানের লোক আছে, তো একটু ঘুরে আসি পদ্মার পাড় থেকে। তো তখন মেবি বাজে প্রায় 5:30-6, তো 6টায় আমি চিন্তা করলাম যে এত মানে সন্ধ্যা করে যাওয়ার কোনো মানেই নেই, আর ওইখানে নাকি মানে খুব মানুষজন খুন করে ফালাই রাখে সন্ধ্যার পরে। তো চিন্তা করলাম এত উইয়ার্ড জায়গাতে যাওয়ার পদ্মার পারে সে মাওয়া দিয়ে এত ভিতরে, আর আমরা যা বললো মুক্তারপুর ব্রিজ দিয়ে, তো চিন্তা করলাম ওইখান দিয়ে আর একটু সময়টা বেশি লাগে। তো ও বলতেছে যে মানে এটা খুব এক্সাইটেড হইব, চল একটু চল দোস্ত চল প্লিজ, তুই তো এখন দোকান মানে ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সময়ই দিস না, তো চল যাই। তো আমি কোন মতে রাজি হইতেছিলাম না। তো এক
পর্যায়ে
সেটা হলো যে আমরা রওনা করলাম 6টার দিকে, তো ওর বাইক, ও বললো যে তুই ড্রাইভ কর, আমি বললাম না আমি ড্রাইভ করবো না, তুই ড্রাইভ কর। তো আমি সজীব জনি তিনজন এক বাইকের মধ্যে তো যাইতেছি, হঠাৎ মানে আপনার 10-15 মিনিটের রাস্তা যাওয়ার পরে আমাদের মানে ইটা নষ্ট হয়ে যায়, হর্নটা নষ্ট হয়ে যায়, তো হর্নটা ও চেঞ্জ করছে 1 সপ্তাহ হয়নি। তো আরেকটু সামনে যাওয়ার পরে ক্লাসের তারটা ছিঁড়ে দেয়, তো আমি বলতেছি দেখ বাধা পড়তেছে আমি যাবো না, তো নামে গেছি এক পর্যায়ে আমি নেমে গেছি আমি যাবো না যাবো না। তো ও বলতেছে প্লিজ চল, সামনে একটা গ্রেস ছিল এই মানে আর একটু ব্যাক হুন্ডাটারে ঠেলে একটু পিছনে নিয়ে আসছি 10-15 মিনিট, তো এখানে হয়ে গেল প্রায় 6:30 মতো। তো আমি বলতেছি এত সন্ধ্যাবেলা যাওয়ার কোনো মানেই হয় না, তো ও গোয়ার তুমি করে বলতেছে চল প্লিজ চল। তো গেলাম ওইখানে গেলাম, তো যাইতেছি রাস্তা ঠিকঠাক করছে, তো ও ড্রাইভ করলো যাওয়ার সময়, তো গেলাম ভালোই। তো ওইখানে গিয়ে আমরা মানে পদ্মার পাড় পৌঁছাইলাম 9টার দিকে, 9টা, তো কোন দোকানপাট নাই, সন্ধ্যাবেলা তো অনেক মানে জনমুখর থাকে। তো যাওয়ার পরে একটা চটপটির দোকান সেটাও ঘুরাই ফেলতেছে, তো সজীব বললো দোস্ত চলো চটপটিকে, আমি বললাম না ভাই প্লিজ দেখা হয়েছে চল এখন চলে যাই। এখন গেল 11:00 যেতে যেতে 11:30-11:30, তো ও মানে খুব জেদ করলো, তো খেলাম চটপটি খেলাম, খাওয়া শেষ ও বললো যে একটু স্টে করি, আমি বললাম যে না ও চটপটির দোকানদারও চলে যাবো চলো আমরা চলে যাই, এখানে যদি কেউ খুন করে ফালাই রেখে যায় তো আমাদের 3 ছেলেদের দেখছে বাইক দিয়ে আসতে, তাহলে এটার ই আমাদের উপরে পড়তে পারে, বাবা চল ঝামেলা করার দরকার নেই, চল চল। তো আসার সময় বললো আমি খুব টায়ার হয়ে গেছি, এত লং মানে রাস্তা টাইনা নিয়ে আসছি, তুই একটু চাল। তো আমি রাজি হইতেছিলাম না, তো রাজি হইলাম, কেন জানি রাজি হইলাম। তো আমাদের কানে ইয়ারফোন ছিল, তো ওইটার মধ্যে গান প্লে করা ছিল, তো গান শুনতেছি একই গান, মানে কনভার্টার দিয়া তিনে জনের কানে ইয়ারফোনে, জনি আমি সজীবের কানে। তো আমি যাচ্ছি, তো এরকম আসার সময় কোনো প্রবলেম হয় না, যে রাস্তা দিয়ে আসছি অসংখ্য ব্রিজ পড়ে, ছোট ছোট বড় এরকম। তুমি আসতে আসতে এক টাইমে গিয়ে এরকম একটা উইয়ার্ড সিনের মানে ই হলাম, ওরা তো কথাবার্তা বলতেছে পিছনে কানে ইয়ারফোন, কথা বলতেছি, গান শুনতেছি, আমি ড্রাইভ করতেছি। তো আমার বাইকের স্পিড ছিল প্রায় 85-90 মিনিমাম স্পিড, তো চলতেছে, ওরা খেয়াল করে নাই। হঠাৎ করে আমি সামনে দেখলাম যে বড় ব্রিজটা দিয়ে চলে আসছি, মানে মিডল পয়েন্টে, যেটা হলো পদ্মার পাড় আর নারায়ণগঞ্জের মিডল পয়েন্টে, মানে রুটে রাস্তা ওই ব্রিজটা। হঠাৎ অনেক লিসনারই দেখছেন ওই যে এভিল ডেথ ছবিটা, যেমন ওই যে ব্রিজটা ভাঙা বলটায় রড টোট সহ মানে দুখণ্ডিত, মানে ডিসকানেক্ট হয়ে আসে রাস্তার মাঝখানে, এরকম একটা। আমি তো চিৎকার করে হার্ট ব্রেক করছি, হুন্ডা একদম উল্টায় যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমি তো দেখলাম যে মানে এটা কেমন হয়ে যাওয়ার মতো আমার, এটা কি, আমি আসলাম এটা কি, যাওয়ার সময় ব্রিজটা ভালো গেলাম, এখন বলটা আছে কি ব্যাপারটা কি। তো ওই দুই বন্ধু দেখে স্ট্রোক করার মতো অবস্থা, মানে কি একটা ভীষণ অবস্থা। তো আমরা চিন্তা করলাম যে খুব খারাপ অবস্থা, এর মধ্যে আমি ভীষণ ঘামাইতেছি, আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, এনে হাও আমার বাসায় নিয়ে যা, আমার যেন কেমন লাগতেছে, শরীর ঘামাইতেছে আমার, যেটা হয় আর কি আমার সঙ্গে, তো ঘামাইতেছে। এর মধ্যে আমি ওইখানেই মানে দুই তিনবার ভূমি করে ফেললাম, তো আমার অবস্থা ভূমি করলে তো মানে এমনি খুব ই হয়ে যায়, উইক হয়ে যায়। তো আমার নিয়ে ওরা ধৈরা ওই সাইডের থেকে ওই যে খালের মতো এখান থেকে একটু পানি হাতে নিয়ে তো মাথায় দিয়ে মাথাটা ঠিক করলো। তো ও বললো ড্রাইভ করতে পারবে, আমি বললাম যে না ড্রাইভ করতে পারবো না, তো তুই ড্রাইভ কর প্লিজ, আমার বাসায় নিয়ে যা, আমার খুব খারাপ লাগতেছে। তো আমি তো অস্থির, আমার মাঝখানে নিল, পিছনে জনি, সামনে সজি। তো ওরা টার্ন করে একটু সামনে আসতে এক মানে চাচারে জিজ্ঞেস করলো, মানে পিঠার দোকান এলাকা, উনিও মানে লাটকি চুলা তো পানি টানি দিয়ে সব অফ করে ফেলতেছে চুলা। তো চাচা যে এখানে নারায়ণগঞ্জ যাওয়ার রাস্তাটা কোনটি, ও বলতেছে বাবা তোমরা এখান দিয়ে আসছো, তোমরা তো আরো পিছনে 3-4 কিলো পিছন দিয়ে তোমাদের ওই রাস্তা, আর এই রাস্তাটা তো ভালো না বাবা, এই রাত্রে বেলা এখানে কেউ ভুলেও আসে না, দেখো না যে সামনে একটা ব্রিজ দেখছো, আমি বলার আগে যে ভাঙ্গা চুরে আছে, সামনে একটা ব্রিজ দেখছো, এটা তো কনস্ট্রাকশন কেউ করতে পারে না, যখনই করে রাত্রে করে রেখে যায় ভাঙ্গা টাঙ্গা এরকম হয়ে থাকে, আর ওইখানে একটা বাজব তলা আছে, ওইখানে কেউ যায় না সন্ধ্যার পরে, মানে 6টার পরে ওই রাস্তা একদম মানে নির্জন হয়ে যায়। তো আমার অবস্থা বেহাল হইতে থাকলো, তো ওরা দ্রুত গতিতে আমার বাসায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে তো আমার অবস্থা খুবই খারাপ। তো আমার মানে আমাদের পারিবারিক একজন হুজুর আছে আমাদের ড্রেজার মজিদ হুজুর, তিনি খুব ভালো মানে এদিকে পারদর্শী অনেক, তিনি এর কাছে গেলাম, তিনি বললো যে না তেমন কোনো সমস্যা নাই, আমি যাতে ভয় না পাই। তো উনি আমাকে মানে বললো যে এই তাবিজটা নাও আর এই তেল পরাটা তুমি এরকম 14 দিন দিবা, আর এই নদীর পানিটা নাও, এটা গোসল করো, তারপরে একটা টাইম মানে ঠিক হয়ে যায়। তো আমাদের যে মানে ঘটনাগুলো ঘটে মানে ম্যাক্সিমামই এরকম যে কোনো জায়গায় বিপদ হবে, যেমন জীবদান ভাইয়ের সাথে ঘটে তিনি বুঝতে পারেন। তো আমারও এরকম কিছু মনে হয় যে আমার ঘাটা একদম ভারী হয়ে যায় কোনো কিছু ঘটার আগে, যেমন আমি যাইতেছি মোবাইলটা হঠাৎ হয়ে গেল, বা বাথরুমে টয়লেটে ঢুকতেছি হঠাৎ তার লাইটটা ভালো লাগলো মানে চালালাম অন হয়ে গেছে না, বা কম্পিউটারটা অফ মানে অন ছিল নেট চালালাম সেটা তো অনেক আছে হঠাৎ অফ হয়ে গেল, আর অন হয়েছে,
মানে এই ধরনের উল্টাপাল্টা অনেক কিছু ঘটে, বুঝতে পেরেছি। এবং এরকম ধরনের ঘটনা হয়তো অনেককেই ফেস করতে হয়, আমরা আসলে খেয়াল করি না, কিন্তু বাসার যে জিনিসটা যে জায়গায় রাখলাম সেই জিনিসটা সেই জায়গায় নাই, কারো সরানোর কথা না তবুও সরে গেছে, কে সরালো, বা এরকম অনেক কিছু আমরা ইগনোর করি, অনেক সাউন্ড আমরা অ্যাভয়েড করি, অনেক ইগনোর করি যে এটা হয়তো আমার ভুল শুনতে হচ্ছে, কিন্তু আমি যদি আসলে ওই সাউন্ডটার উৎস খুঁজতে যাই, সোর্স খুঁজতে যাই, তাহলে কিন্তু আসলেও এরকম অনেক উইয়ার্ড ব্যাপার স্যাপার বেরিয়ে আসতে পারে। সেই সমস্ত প্রসঙ্গে আরো পরে যাব, এবং আমার আসলে বলা তেমন ঠিক হবে না, কারণ বলার জন্য আজকে অনেকেই রয়েছেন, তারা একে একে আসবেন, আর তাদেরকে নিয়ে আসার জন্যই আমরা ছোট্ট একটা ব্রেক নিব। তার আগে আমরা বলি যে আমাদের আরাফাত SMS করেছেন, এবং আরাফাত SMS করে বলছেন তারা মহসিন কলেজে সব ফ্রেন্ডরা মিলে ভূত FM শুনছেন। পপি আমাকে বলেছেন আজ প্রথম তিনি SMS করছেন, প্লিজ আমার SMSটা পড়েন, আমি পড়ে ফেলেছি। তুষার বরিশাল থেকে SMS করেছেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারা 6 ফ্রেন্ড মিলে শুনছেন। সবুর খান তিনি বলছেন যে ভাইয়া আমি ভয়ে দরজা খুলতে পারছি না। আর শুভ কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি এই নিয়ে 3 উইকস ভূত FM শুনছি। মিম লিখেছেন মালিবাগ থেকে, ভাইয়া ভূত FM মানে
মানে ভয় পাওয়া, এন্ড মজাটা হচ্ছে বেশি করে ভয় পাওয়া। ডেফিনেটলি আমি আপনার সাথে এগ্রি করি। এছাড়াও শৈফ আমাকে এসএমএস করেছেন, অনন্যা, সজীব, ত্রিভূত এসএমএস করেছেন, আহসান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া এসএমএস করেছেন আমাকে, ফিরোজ এসএমএস করেছেন, রিদিতা এছাড়াও আমাকে এসএমএস করেছেন, সম্রাট ইমরুল, আরমান, অর্ণব এসএমএস করেছেন, সোনিয়া, রুহুল, এছাড়াও ঝর্ণা, জাহিদ, বাবু সহ আরো অনেকে। স্ট্রেটিং টু রেডিও ফুড অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডটি বলবো যে আরো একবার এসএমএস পাঠানোর নিয়মটি লিখে ফেলুন, এসএইচওইটি শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। প্লে করছে আপনাদের জন্য মামা আই এম কামিং হোম বাই অজি। দ্যাটস রাইট, ফিরে এলাম আবারও ভূত এফ এম নিয়ে, সাথে আছি রাসেল এবং ঘড়িতে সময় রাত 12:45 পাচ্ছি আপনাদের এস এম এস। আর এস এম এস পাঠানোর জন্য থ্যাংকস। আপনাদেরকে আরো একবার এস এম এস পাঠানোর অ্যাড্রেসটি বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এস এইচ ওই ইউডি শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। রিফাত আমাদের এস এম এস করেছেন এবং রিফাত এস এম এস করে বলেছেন যে আমিও ভয়ে বাথরুমে যেতে পারছেন না তিনি, তো সেটা লিখেছেন। ইমন লিখেছেন প্লিজ ভাইয়া এস এম এস টা পড়ো, এস এম এস টা পড়ে ফেললাম। শাহিন লিখেছেন যে এটা আমার ফার্স্ট এস এম এস, প্লিজ পড়ো, আমি পড়ে ফেললাম। শর্মী লিখেছেন ভাইয়া আমার ভূত এফ এম প্রোগ্রামটা খুব ভালো লাগে এবং তিনি এখন শুনছেন এই মুহূর্তে। আমাদের ফয়সাল লিখেছেন ভাইয়া আজকে প্রথম ভূত এফ এম শুনছি, খুব ভয় লাগছে, প্লিজ আমার এস এম এস টি পড়েন, আমি পড়ে ফেললাম। সজীব, এলিটা, হিমেল, সৌব, দোলা সবাই আমাদের এস এম এস করেছেন। এছাড়াও আমাদেরকে রাহুল কাপালি এস এম এস করেছেন, পাগলা আমাদের এস এম এস, পাগলা নাপিদ ভূত আমাদের এস এম এস করেছেন। এছাড়া এস এম এস করেছেন সাজ্জাদ লোপা, আমাদেরকে নীরব এস এম এস করেছেন রাজশাহী থেকে, মঈন আমাদেরকে এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে রুবেল, হিয়া এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন লিমন, দেলোয়ার আরমানিটোলা থেকে, জুই আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে নিলয়, রাজীব, নিপু চিটাগং থেকে, শ্যাডো অব ডার্ক লর্ড আমাদের এস এম এস করেছেন যাত্রাবাড়ি থেকে আমাদের এস এম এস করেছেন, এছাড়াও মেহেদি এস এম এস করেছেন। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে রিদিতা এস এম এস করেছেন, মঞ্জুর ফ্রম সিলেট, এছাড়াও তুহিন কল্যাণপুর থেকে এস এম এস করেছেন, চিটাগং থেকে এস এম এস করেছেন, তোফা সহ আরো অনেকে আমাদের একটা মেইল পাঠিয়েছিলেন, সেই মেয়েটা একটু ছোট্ট করে পড়ে ফেলি কারণ আজকে যদিও অনেক ঘটনা আমাদের এখন ওয়েট করছে সেই ঘটনাগুলো আমরা শোনাবো একে একে। সো তারপরে মেলটা ছোট্ট করে পড়ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে মেল পাঠিয়েছেন এটা যিনি, তিনি লিখেছেন হোয়াটসঅ্যাপ, রাসেল ভাই, আই এম বিশ্বরূপ সাহা এবং তিনি আমাদের এস এম এস টি করেছেন বহরমপুর মুর্শিদাবাদ থেকে এবং এটা তার সেকেন্ড মেল এবং তিনি বলছেন যে আমরা, তিনি একজন বাইরে থেকে এস এম এস, বাইরে থেকে আমাদেরকে মেল করছেন, তারপরে তার ফার্স্ট মেলটা পড়া হয়নি, সে প্রপারলি আমরা অ্যাটেনশন দেইনি তাকে এটা বলছেন এবং তিনি বলছেন যে কিন্তু তিনি অনেক ভূত এফ এম পছন্দ করেন, থ্যাংক ইউ, এবং আপনি যে আমাদের সঙ্গে আছেন বা আমাদের শো শুনেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ইমেল করতে চান তাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেসটি বলছি, which is bhootfm@radiofurti.fm। অবশ্যই অবশ্যই ভূত এফ এম যদি আপনি ইমেল পাঠাতে চান, বিশেষ করে আপনি স্টুডিওতে উপস্থিত থাকতে চান বা আমাদের সাথে স্টোরিগুলো বা ঘটনাগুলো আমাদের এখানে এসে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। অবশ্যই এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যায়। আরো অনেক এস এম এস আসছে, এস এম এস তো আসবেই, এস এম এস ও পড়ব, তার মাঝখানে একটা ঘটনা শুনে আসবো। আমাদের সঙ্গে আসি আপা, রুমা আপা এসে উপস্থিত হয়েছেন, আপা কেমন আছেন?
জি ভালো আছি।
আপা একটু কাছে এসে কথা বলতে হবে। সো আপনি আমাকে আজকে বলছিলেন যে সাধারণত রাতের বেলায় এরকম যে ঘুম ভেঙে যায় বা কেউ যদি ভয় পেয়ে হঠাৎ করে জেগে ওঠে বা উদ্ভট কিছু একটা দেখে ফেলে, সেই মুহূর্তে কি করা উচিত?
আচ্ছা, আমি যেটা আগে লিসেনারদের বলি যে
আপনি হলে কি করতেন?
আমি হলে কি করতাম, আমি হলে প্রথমে অবশ্যই দোয়া পড়তাম এবং আমি এটা আজকে লিসেনারদের বলার জন্য এসেছি যে আপনারা যখন কোনো কিছু দেখতে পাবেন হঠাৎ, তখন আমি বা আপনার কি করতে পারি, আমি এটা প্রথমে মানে লিসেনারদেরকে বলি যে যখন এই আপনি রুমে কাউকে দেখতে পাবেন, সেটা ব্ল্যাক শেপ হোক বা অন্য কিছু হোক, তখন আপনাকে প্রথমে আয়াতুল কুরসি পড়তে হবে তিনবার এবং সুরা জিনের পাঁচ আয়াত পড়তে হবে একবার। এটা পরে আপনি হাতের মধ্যে তিনবার ফু দিয়ে আপনার সমস্ত শরীরটা মানে মুছে ফেলবেন। এতে করে হবে কি
মানে আপনি এভাবে করেন আর কি,
এভাবে করে দেখা যাবে ওই সাথে যেটা থাকে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এটা সে আর দেখতে পাবে না। আর অনেক কিছু আছে করা যায়, তবে এটা সবচেয়ে বেশি কার্যকরী।
আচ্ছা আপা, ভয় পেলে কি বিপদ আপনার কাছে মনে হয় নাকি? মানে ভয় পাওয়াটা নিশ্চয়ই বিপদ আরো বেশি বাড়িয়ে দেয়।
না, ভয় পেলে বিপদ অবশ্যই বেড়ে যাবে।
ভয় পেলে বিপদ
অবশ্যই বেড়ে যাবে এবং এটা অনেকে সেন্সলেস হয়ে যায়, অনেকে মানে মুভ করতে পারে না, মানে তখন এমনও দেখা যাচ্ছে যে অনেকে এত ভয় পায় যে মানে আল্লাহ শব্দটা মানে উচ্চারণ করতে তারা ভয় পায়। তখন আমরা কি করব? অনেকে দেখা যাচ্ছে যে এতটা ভয় পেয়েছে যে সে কোনো কিছু দোয়া করতে পারছে না বা অন্য কিছু। তখন আমরা যেটা করি আর কি, মানে আমি যেটা করি সেটা উল্টার দিকে গোনা শুরু করি, যেমন বিশ, আঠারো, এক ঘর বাদ দিয়ে এইভাবে গুনতে হবে। তখন গোনা দেখতে পাবেন যে সেটা ও মনে করে যারা থাকবে আর কি কাছে ভয় দেখানোর জন্য, তারা ভাববে এটাকে হয়তো কোন একটা মন্ত্র বা দোয়া ওরা ভ্যানিশ হয়ে যাবে, তখন আবার আয়াতুল পড়তে হবে।
আচ্ছা আচ্ছা, এরকম তো ব্যাপার ঘটে, মানে মানুষ বিভিন্ন রকমের জিনিসপত্রই বা অনেক কিছুই দেখতে পায়। আপনি একটু আগে আমাকে বলছিলেন বাইরে যে আপনার কাছে কি মনে হয় যে জিন ধরলে কিভাবে ধরে বা জিন যখন অ্যাটাক করে তখন কিভাবে করে? মানে আপনি একটা কথা বলছিলেন যে এরকম তো না যে একটা জিন এসে পেছন থেকে গলা চেপে ধরলো, এরকম ব্যাপারটা ঘটে না আসলে। আসলে যে ভয় করার ব্যাপারটা যে বলে সবাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কতটুকু এটা সম্পর্কে জানেন?
আমাকে তো জিন কখনোই করতে পারে নাই, কিন্তু আমি জানি কিভাবে জিন মানে মানুষের উপর ভর করে। ওরা প্রথমে মানুষকে টার্গেট করে, টার্গেট করার পর ওরা তার পেছনে মানে ঘুরতে থাকে অনেকটা, আস্তে আস্তে ওকে কনভিন্স করার চেষ্টা করে, নানা রকম কিছু দেখানো হয় ওদেরকে। এবং ও আমি আগেই বলছি যে ওদের ঘরে ওরা ঢুকে তারপর মানে ঘরের ভিতরে সবসময় ওরা থাকে। এখন ওরা যেটা ভর করে, আমি যেটা মানে দেখেছি যে যেভাবে চেষ্টা করেছে ওরা মানুষের ওই নাক আর মুখে ভিতর দিয়ে ধোয়া হয়ে ঢোকার চেষ্টা করে।
আচ্ছা,
এটা আমি দেখেছি যে ঢুকে তারপরে মানুষের শরীরে রক্তের সাথে ওরা মিশে যায়। এটা আমাকে ওরা অনেকবার মানে অ্যাটেম্প্ট নিয়েছে করার জন্য, কিন্তু ওরা সবসময় ব্যর্থ।
আচ্ছা,
এভাবেই ওরা মানুষের ভিতরে মানে ঢুকে, আর আস্তে আস্তে ওরা খুব স্লোলি মানুষকে কনভিন্স করে। তখন অনেক সময় দেখা যায় মানুষ কনভিন্সড হয়ে যায়, হয়তো ওদেরকে লোভ দেখানো হয় যে তোমাকে পাওয়ার দেওয়া হবে বা তোমাকে এই ধরনের মানে বা তুমি যদি তরিকা যাও তোমাকে মানে তোমার খুব ভালো হবে। বিশেষ করে ওরা সাধারণত লোভটাই মানুষকে বেশি দেখায়। এইভাবে ওরা কিন্তু মানুষকে সাধারণত কনভিন্স করে এবং যার জন্য অনেকে পজেসড হয়ে যায়।
আচ্ছা, এবং আপনি গতবার যখন এসেছিলেন তখন একটা খুব ভালো কথা বলেছিলেন যে কোনো ধরনের সমস্যা হলে প্রথমে আসলে সেটাকে অবহেলা না করে প্রথমে ডাক্তার দেখিয়ে ফেলতে হবে, তারপরে যদি দেখা যায় যে না ডাক্তার বা অন্য কিছু হচ্ছে না তখন এই ধরনের চিন্তা করা গেলেও যেতে পারে। তো অনেকেই অনেক এই ধরনের সমস্যা আছে আপনি বলছিলেন। তো আসলে যেটা হয় যে কেন মানে আমরা অনেকে এই কোশ্চেনটা করেন যে এই যে একটা প্যারানর্মাল ওয়ার্ল্ড যেটা আমরা বলি, যদি বিশ্বাস করি তাহলে এই ধরনের জায়গা থেকে এই যে আমি জিন বলি বা যাই বলি তারা কেন আমাদেরকে ডিস্টার্ব করবে, এটা কেন মনে হয়, কি মনে হয়?
আমি আগেই বলেছি যে সূরা বাকারাতে আছে যে জিন এবং ইনসানের কথা, সূরা জিনের মধ্যে আছে জিন এবং ইনসান আছে এবং জিনকে বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, এখন ওদের আমি বলছি ওদের কিন্তু একটা লাইফ আছে, আমাদের ইনসানদের যেমন একটা লাইফ আছে ওদের কিন্তু লাইফ আছে। ওরা কিন্তু ওদের মানে ওদের যে মানে চলাফেরা বা চালচলন বা ওদের যে জীবনধারা কিছুটা হয়তো ব্যতিক্রম আমাদের মানুষের মতো না, আমি এটা আগেই বলেছি। কিন্তু ওরা যে মানুষের পেছনে কেন লাগে এটা আসলে অনেকে আমাকে প্রশ্ন করে যে বা জিন দেখতে কেমন, এটা আমাকে অনেকে প্রশ্ন করে যে কেন মানুষের পেছনে বা কেন বা মানুষের ক্ষতি করে। বেশিরভাগ দেখা যাচ্ছে জিন মানুষের মানে ক্ষতিটাই বেশি করে, উপকারের চাইছে তারা ক্ষতিটাই বেশি করে।
আচ্ছা,
এটা অবশ্য আর জিনেরা একটা কখনোই স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এটা আমি দেখেছি। এবং ওরা এতটাই স্বার্থপর একটা জাতি যে ওরা কখনই স্বার্থ ছাড়া কোনো কাজ করবে না। ওরা যার পেছনে একবার ঘুরবে বা যাকে প্রজেস্ট করার মানে চেষ্টা করবে, দেখা যাবে কিছু না কিছু স্বার্থ অবশ্যই আছে। এখন দেখা যায় অনেক সময় দেখা আমরা যেটাকে বলি আসর বলি, সাডেন অনেক সময় হয়ে যায় যে এক জায়গায় যায় তাকে সাডেন আসর করা হয়েছে, এটা এটা তেমন কিছু না। কিন্তু সবচেয়ে যে ক্ষতিকর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আস্তে আস্তে যে মানুষকে যে ওরা যে প্রজেস্ট করার চেষ্টা করে এটা সবচেয়ে বেশি মারাত্মক।
আচ্ছা,
এবং এটা ওরা করবে, এটা ওদের স্বভাব।
আচ্ছা,
এটা আমি বলবো না যে কিন্তু সব মানুষের ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়। আমি ঠিক আমি নিজেও ঠিক জানি না, যেমন আমার কথা বলি আমি যে আমার পেছনে কেন এত মানে এরা লেগেছিল আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমাকে কিন্তু ওরা কখনই প্রজেস্ট করতে পারেনি, কখনই কিন্তু আমি ওদের মানে বসে ছিলাম না। ওরা কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অনেকে প্রজেস্ট হয়ে যায়। যেমন সেদিন একজন লিসেনার বলতেছিলেন উনি 12 বছর মানে প্রজেস্ট ছিলেন, এখন উনি সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। অনেক লিসেনার কিন্তু এই কথাটা বলেন কিন্তু পাচ্ছেন না, কারণ যখনই তারা বেরিয়ে আসার চেষ্টা করে তাদের আরো বেশি ক্ষতি হচ্ছে। আর আমি আগে বলছি জিনদের স্বভাব ওরা মানুষের পেছনে লেগে থাকবে, তবে আমাদের উচিত ওদের কাছ থেকে কিভাবে মানে সেভ করা যায়।
আচ্ছা, যে আমাদের তারিন একটা প্রশ্ন করেছেন যে আপনি বলছেন যে এরকম ভয় পেলে মানে প্রথম পাঁচায়াত মনে হয় না, উনি বলছেন যে কোন কোন পাঁচায়াত।
আচ্ছা, আমি এটা আমি একটু ভালো করে লিসেনারদের বলি, আপনারা আমি আপনারা যখন ভয় পাবেন তখন আয়াতুল কুরসি 3 বার পড়বেন, সূরা জিনের 5 আয়াত একবার পড়বেন, সূরা জিনের 5 আয়াত কুল উহি ইরায়ে থেকে কাজিবা পর্যন্ত এটাকে বলে 5 আয়াত একবার পড়বেন, এটা হলো একবার। আবার এটা পড়া
আমরা আরো কিছু SMS পড়ি। আবরার SMS করেছেন, আবরার আফজাল তিনি SMS করে বলছেন যে রাসেল খালি বলো যে SMS পাঠাতে কিন্তু SMS পড়ছো না। আমি তিনি তার বাবার সাথে SMS বাবার সাথে ভূত FM শুনছেন, সো থ্যাংক ইউ আবরার, এবং আবরারের মানে বাবা যিনি শুনছেন আমাদের সাথে, দুজনকে অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। ইমরান লিখেছেন বরিশাল থেকে, এবং তিনি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি এটা তার প্রথম SMS, প্রথম SMS আমরা পড়ে ফেলেছি। ব্রত মংলা থেকে আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন, ভয় পাচ্ছেন এবং মজাও পাচ্ছেন। থ্যাংক ইউ, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, আরো অনেক ঘটনা থাকছে আমাদের সাথে। এছাড়াও আমাদের SMS করেছেন পপি, সাকিরা SMS করেছেন, সুইট লাকি SMS করেছেন, অমিত SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন নীরব, SMS করেছেন শাহেদ, SMS করেছেন বাড়ি, রূপক, অন্তরা ফ্রম বরিশাল, এছাড়াও মিলি SMS করেছেন, আমাদেরকে সুমন SMS করেছেন। আপা, আচ্ছা আমরা কি কোনো ঘটনা শুনবো আজকে?
আজকে আমি ঘটনা একটু পরে বলি, আমি কিছুক্ষণ যেটা বলতে চাচ্ছিলাম যে আরেকটা আমি যেটা করি সেটা হলো একটা পানি পড়াকে তৈরি করি, সেটাকে আমি করি প্রথমে দুরুদ শরীফ একবার পড়ি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 2 বার, আর সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আয়াতুল কুরসি 3 বার, সূরা জিনের 5 আয়াত একবার, এটা করে আপনারা পানি পড়া তৈরি করবেন। এবং এটা যদি আপনি মনে করেন যদি কোনো জিনের সমস্যা থাকে ঘরের ভিতর, তার ঘরের চতুর্দিকে পানিটা ছিটিয়ে দিবেন, কোন জিন ঘরের ভিতরে ঢুকতে পারবে না।
ওকে, সো আমরা এতক্ষণ ধরে অনেক কিছুই জানলাম, আমরা এর মাঝখানে আরো দুজন আমাদের গেস্ট রয়েছেন তাদের কাছ থেকে একটু হালকা ঘটনা শুনে আসবো। আমি প্রথমে আপনাদের একটু পরিচয়টা জানতে চাই, একটু পরিচয়টা বলবেন আপনাদের?
হ্যালো লিসনার্স, ইটস ইউএন, আমি ইউএন নর্থ সাউথ ইউনিভার্সিটির সিএসি তে পড়ছি। যদিও ইউএন নামে আমাকে কাছের মানুষরা জানে, বাট আমি সামহাউ রিয়েল নামটা বলছি না। এনিওয়েজ, তো আমি আজকে ডিফারেন্ট কাইন্ড অফ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তবে আমি একটা মজার জিনিস আমার ডিয়ার লিসনারদেরকে বলে দিতে চাই যে এতদিন তারা ভূত FM এর বিভিন্ন দারুণ দারুণ এক্সপিরিয়েন্স শুনে ভয় পেয়েছেন, রোমাঞ্চিত হয়েছেন, বাট স্বাভাবিকভাবে দেখার সুযোগ হয়নি, বাট আমি আমার এক্সপিরিয়েন্স এর একটা প্যারানর্মাল অংশ তাদেরকে দেখার সুযোগ করে দিব। এনিওয়েজ, আমি সরাসরি চলে যাই আমার এক্সপিরিয়েন্সে। আমি যে বাসাটাতে থাকি সেই বাসাটাতে বেশ প্রবলেম আছে, এটা আমাদের এলাকার সবাইও জানে। প্লাস হচ্ছে গিয়ে আমি যে রুমটাতে থাকি, 2 তলাতে থাকি আমি, আমার রুমের 3 তলা এবং নিচতলাও একটা ছেলে থাকে, অন্তর নাম, সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট। এনিওয়েজ, তো ওদের কাছ থেকেও শুনেছি যে ওরাও ব্যাপারগুলো ফেস করে। তো আমি বিভিন্ন ঘটনা ফেস করার মধ্যে আমার একটা ঘটনা খুব ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিং তাই বলতে যাচ্ছি, আমি চাই যে লিসেনাররা আজকে ভয়ের সাথে সাথে একটু মজাও পাক। তো ব্যাপার হচ্ছে এরকম, আমাদের একটা ক্রিকেট টিম আছে, আমরা টিমটা ফর্ম করার পর বেশ কয়েকটা টুর্নামেন্টও খেললাম, দেন একটা সময় ডিসাইড করা হলো যে আমাদের টিমের পারমানেন্ট একটা জার্সি বানানো হবে। তো যেহেতু আমি টিমের ক্যাপ্টেন, সো আমাকে ডিজাইন করার দায়িত্ব দেওয়া হলো, আর অ্যাজ আমি সারা রাত জাগি, আমি রাত দুইটার পরে ডিজাইন করার জন্য বসলাম। সামনে প্লেন একটা সাদা কাগজ, পেন্সিল, রবার এবং কিছু সাইন পেন, কালার সাইন পেন। ওকে, আমি কিছু কয়েকটা স্কেচ করলাম, কালারে হাতও দিতে পারিনি, কয়েকটা স্কেচ করলাম, ডিজাইন করলাম, বাট আমার ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না। দেন আধা ঘন্টার মতো ঘাটাঘাটি করার পরে আমি সব স্কেচগুলো মুছে আমি রুমের সাথে অ্যাটাচ বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে সিম্পল একটা সিগারেট ধরালাম, জাস্ট বোর্ড বেঞ্চ কাটানোর জন্য। একটা সিগারেট শেষ হতে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে। ওকে, জাস্ট 5 মিনিটের মধ্যে আমি ব্যাক করলাম, বাট ইট ওয়াজ সো মাচ প্যারানর্মাল যে আমি 5 মিনিট পর যখন ব্যাক করি তখন আমি আমার পড়ার টেবিলে সেই ব্ল্যাঙ্ক পেপারে দেখলাম অলরেডি একটা টি শার্ট আঁকা এবং সেটা কালার করা। এবং ব্যাপার হচ্ছে এরকম যে আমি এটা এঁকে যাই নাই, হয়তো এরকমও কেউ মনে করতে পারেন যে আমি নিজের মনের অজান্তে এঁকে গেছি। রাসেল ভাই শুরুতে মনে করেছিলেন এরকম যে আপনি এঁকে গিয়েছিলেন কিনা, কিন্তু জিনিসটা এরকম যে আসলে এঁকে যাওয়া সম্ভব না, কারণ আমি যে কালার গুলো নিয়ে বসেছিলাম আর জার্সিতে যেই দেখ না কেন যেই কালারটা দিয়েছিল সেই কালারের কোন সাইন পেন বা কালার আমার কাছে ছিল না। কালারটা অ্যাকচুয়ালি নেভি ব্লু। রাসেল ভাই দেখতে পাচ্ছেন আমি আজকে জার্সিটা পরে এসেছি, রাসেল ভাইকে জার্সিটা দেখানোর জন্য পরে এসেছি।
একপাশে আপনার হচ্ছে একটু গ্রিন,
হ্যাঁ লাইট একটু গ্রিন কালার, আর মাঝখানে নেভি ব্লু কালার। আমার কাছে নেভি ব্লু কালারের কোন সাইন পেন বা কালার পেন কিছুই ছিল না। তো যাই হোক, আমার কাছে জিনিসটা ভয়ের চেয়ে বেশি মজা লাগলো। আমি একটা আমার মধ্যে একটা জিদ চাপলো যে এটাই আমাদের টিমের জার্সি হতে হবে, সামহাওটা যেভাবেই আসুক। আমি পরের দিন আমার টিমমেটদের দেখালাম, তারা পছন্দ করলো, দেন সেই কাগজটাই আমি জার্সি বানানোর দোকানে দিলাম।
এবং বড় করে এখানে আমি আমাকে বলি যে আপনার জার্সির উপরে বড় করে লেখা আছে দ্য স্কর্পিয়ন।
হ্যাঁ, দ্য স্কর্পিয়ন, যদিও দ্য স্কর্পিয়ন এটা আমাদের নিজেদেরই নাম ঠিক করা, এটা কেউ লিখে দেয়নি, বা ওই এটা বলে রাখা ভালো যে আমি যে কালার করা জার্সিটা দেখেছিলাম সেটার উপরে এই নামটা লেখা ছিল না, জাস্ট খালি কালার দুটোই ছিল এবং ডিজাইনটা ছিল। এনিওয়েজ, তো আমি তারপরে দোকানদারকে সেই কাগজটাই দিয়েছি, দোকানদার জার্সি করলো, আমরা সবাই জার্সি পেলাম। ওকে ফাইন, পড়া শুরু করলাম। আমার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, আমি আশা করছিলাম যে দুইটার একটা হবে, অশুভ বা শুভ, হয়তো এই জার্সি পরে আমার টিম রেগুলারলি হারবে অথবা এই জার্সি পরে আমার টিম রেগুলারলি জিতবে, ঠিক আছে। কিন্তু এরকম কিছু হয়নি, যেহেতু এটা ফিল্ম না, তো বাস্তবে দেখা গেছে যে নর্মাল ব্যাপারই ঘটছে, আমরা জিতছি হারছি এরকমই ঘটছে। তো তারপরে ব্যাপার হলো আমি ওই কাগজটা ডিজাইন করা যে কাগজটা আমি পেয়েছিলাম সেই কাগজটা আমি আমার পড়ার টেবিলের ড্রয়ারে রেখে দিয়েছিলাম তালা মেরে, এবং ওই ড্রয়ারে আমার সব পার্সোনাল জিনিস থাকে, তালা মারা এবং চাবিটা অনলি আমার কাছে থাকে। বাট এই জিনিসটা আমার মাথা থেকে যাচ্ছিল না যে কিভাবে আসলো কিভাবে আসলো। টু বি অনেস্ট, আমি ভূতে বিশ্বাস করি না, দ্যাটস ওয়াই আমার মাথা থেকে খালি এটাই বেরোছিল আমি একটা সাইন্টিফিক ব্যাখ্যা চাই যে কেন এই ডিজাইনটা আসলো, কালারটা আসলো। ওকে ফাইন, আমার এটা মাথায় সবসময় ঘুরতো। দেন অ্যাপ্রক্সিমেটলি 5-6 দিন পর হঠাৎ একদিন আমি চিন্তা করলাম যে আমি কাগজটা আবার বের করব, এবং বের করে আবার ভালো মতো একটু মনোযোগ দিয়ে খুঁচায় দেখার চেষ্টা করবো যে কিছু বের করতে পারি কিনা সাইন্টিফিক্যাল। ওকে, তালাটা খুললাম, কাগজটা খুললাম, বাট দ্যাট ওয়াজ অ্যানাদার প্যারানর্মাল থিং যে কাগজটা ছিল পুরাই ব্ল্যাঙ্ক, একেবারে সাদা। সেই কাগজটা এখনো আমার সেই অসমাপ্ত কাজটা নেই, পুরাই সাদা একটা পেজ, এবং ওই ড্রয়ার আমি ছাড়া কেউ খোলার কথা না, এবং ওইটা তালা মারা একটা ড্রয়ার, এবং কাগজটা সেম কিন্তু কালার করা একটা জিনিস, এটা তো পেন্সিল আঁকা জিনিস না যে রবার দিয়ে মুছে ফেললাম, কালার করা একটা জিনিস কিন্তু পুরো সাদা করা সহজ না। তো জিনিসটা দেখে আমি খুবই,
এরকম কি হতে পারে যে ওইটা নিয়ে কেউ অন্য জায়গায় ওই জায়গায় একটা ওই কাগজটা রেখে গেছে, মানে আপনি বুঝতে
পেরেছেন? হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিন্তু ওইটার পর থেকে ড্রয়ারটা খুলিই নেই, আমার খোলার প্রয়োজন পড়েনি, আমি জাস্ট ওটা রাখার পরে সেকেন্ড টাইম ড্রয়ারটা ওই দিনই খুলেছিলাম এরকম। তো এরকম আর কি, তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, সাদা হয়ে গেছে। যাই হোক, তো তারপরে এই জিনিসটাতে আমি খুবই অবাক হলাম, এবং এটারও কোনো এই মিস্ট্রির ব্যাখ্যা আমি পাইনি। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি যে এই ঘটনা আমি কাউকে বলিনি, আমার টিমমেটদেরকেও বলিনি, কারণ হয়তোবা তারা চিন্তা করতো না, আরে ভাই এরকম ভুতুরে জার্সি পরে খেলবো না, ঠিক আছে। তো এরকম আমি আমার টিমমেটদের কাউকে বলি না, এবং শিওর যে আজকে আমি যে বলে দিলাম আমার টিমমেটটা ডেফিনেটলি কালকে আমারে কঠিন ভাবে ধরবে যে আগে বলস নাই কেন। বাট যাই হোক, আমি হ্যাপি যে ইট, হি, শি অর ইট, সে যাই হোক না কেন, সে আমাকে একটা ডিজাইন দিছে, ভালোই দিছে, ডিজাইনটা ভাই খারাপ
না, ডিজাইনটা সুন্দর।
হ্যাঁ, আমি হ্যাপি যে সে যাই দিছে, আমি খুশি, সেটা পরে আমরা খেলছি এবং কোনো সমস্যা হচ্ছে না। বাট কাগজের ডিজাইনটা যেহেতু চলে গেছে, আমার একটাই রিকোয়েস্ট, সে জানি আমার জার্সির কালারটা তুলে না ফেলে। আমি খুব ভয় থাকি যে কোন দিন না জানি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার জার্সির কালারও চলে গেছে, এটা সাদা টি শার্ট হয়ে গেছে, তাহলে আমার আবার জার্সি বানানো লাগবে, এটা খুবই খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার হবে। সো যাই হোক, জিনিসটা ইন্টারেস্টিং, আই সোয়ার ইটস ড্যাম ট্রু, কিন্তু ব্যাপার হচ্ছে এটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং আমি চাই
ব্যাপারটা প্যারানর্মাল, কিন্তু ভয়ের তেমন না,
তেমন ভয় না, প্যারানর্মাল, আমি সেটাই, আমার কাছে এটা লেগেছে ব্যাপারটা ভয়ের চেয়ে ইন্টারেস্টিং বেশি, এবং আমি ব্যাপারটায় মজা পেয়েছি, এবং আই হোপ যে আমরা আমরা সেবার প্যান্টের ডিজাইন করিনি, আমরা এখন সবাইকে বলে দিচ্ছি প্রত্যেকে নিজেদের মতো ব্ল্যাক ট্রাউজার পরে আমরা ম্যাচ করে নামি। ইন ফিউচারে যদি আমরা প্যান্টের ডিজাইন করতে যাই, সো হোপফুলি সে হয়তো আবার টি শার্টটা দিতে পারে আমাদেরকে, আমরা আশায় আছি। বাট খালি এতটুকু জানি না করে আমাদের টি শার্টের কালারটা যেন তুলে না ফেলে ওই কাগজের কালারের মতো, সেটাই আমাদের প্রত্যাশা।
আমরা আপনাদের সাথে আরেকজন আছেন, মেহমানের কথা বলবেন।
হ্যাঁ, আমার সাথে আমার কাজিন আছে মিথুন ভাইয়া। মিথুন ভাইয়া একটু একটা তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে।
ওকে, সো মিথুন ভাই কেমন আছেন?
বরিশালের ঘটনা, তো আমি কোনটা থেকে শুরু করতে পারি?
আপনি যেটা হাউসে সেটা যেকোনো একটা দিয়ে শুরু করুন।
বরিশালটা যেটা আগের ঘটনা, বরিশালের তখন আমাদের বাসা বরিশাল মুসলিম গ্রোসারি ছিল, তো তখন আমি ক্লাস 7-8 পড়ি এবং আমরা বিকার বেলা প্রতিদিন ওখানে আড্ডা দিতাম। তো ওই বয়সে আড্ডা এবং ওই সময় যে ওই সময়কার যে টপিকগুলো থাকে ওগুলো নিয়ে আড্ডা দিতাম আর কি খুব। তো আমরা একটা রেগুলার একটা কবরই বসতাম প্রতিদিন, তো কবরটা চারটা পিলার আলা, চারজন চারটা পিলারে হেলান দিয়ে বসে রিল্যাক্স হয়ে বসে আড্ডা দিতাম। তো একদিন আসতেছি আড্ডা দিতে আমি আমার সাথে আরেক ফ্রেন্ড, তো আসার সময় দেখলাম যে একটা কবরের আমাদের ওই পার্টিকুলার কবরটাতে না, অন্য একটা কবরে যে একটা খুলির মতো কিছু দেখা যাচ্ছে সাদা। তো আমি বললাম যে দেখি তো জিনিসটা কি, একটা নাড়া দিলাম, দেখলাম যে একটা মানুষের মাথার খুলি।
ওকে,
তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে জিনিসটা আমি চাই।
আচ্ছা,
ও অবাক আমার দিকে তাকালো যে তুই খুলি দিয়ে কি করবি। আমি বললাম যে না, জিনিসটা আমার ভালো লাগছে, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তো
আমি এটা বলতে চাই যে মিথুন ভাইয়ের মধ্যে এই টাইপের কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, লিসেনার্স অবাক হওয়ার কিছু নেই, তার মধ্যে এই টাইপের কিছু পাগলামি আছে যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমার লাগবে, তিনি এরকমই।
ওকে,
আপ টু ইউ।
ওকে, দেন আমার ফ্রেন্ড আমাকে বারবার বাধা দিচ্ছিল যে তুই এটা নিয়ে কি করবি। আমি বললাম না, আমার কাছে ভালো লাগছে এনিওয়ে। তারপর আমি ওকে ডাকলাম, আমি বললাম তুই দাঁড়া আমি আসতেছি। তারপর আমি দৌড়িয়ে একটা দোকান থেকে একটা নীল রঙের একটা পলিথিন, আমার এখন মনে আছে, পলিথিনে করে খুলিটা এনে খুলিটা পলিথিনের ভিতরে ঢুকালাম এবং ও আমাকে হাত দিয়ে টাচ করতে যায়নি, একটা লাঠি দিয়ে কি করে ঢুকাইছি আর কি। তো ঢুকানোর পরে তো আমরা আড্ডা দিচ্ছি অ্যাজ ওয়েল, এবং আমার অন্যান্য ফ্রেন্ডরা আসলো। আসার পরে বললো, ও বললো যে মিশন আজকে একটা পাগলামি করছে, একটা খুলি নিয়ে ওনাকে নিয়ে যাবে।
ঠিক
আছে, তো আমার ওরা জিজ্ঞেস করলো তুই কি করবি। আমি কি করবো জানি না, কিন্তু জিনিসটা আমার ভালো লাগছে এবং আমি নিব।
তো
দেন আমি জিনিসটা নিয়ে এখন সন্ধ্যার সময় আড্ডা শেষ বাসায় ফিরবো, তখন চিন্তালাম যে খুলি নিয়ে বাসায় ফেরাটা আসলে উচিত হবে না, এটা বাপ মা বা কেউ জিনিসটা মেনে নিবে না, ছেলে ঘরে ফিরছে খুলি হাতে।
সেটাই
তো আমি করলাম কি, আমার কাজিন ছিল নাহিদ, তো ওর ওর বাসা ছিল ফ্যামিলি নিচতলা থাকতো, ও দোতলা আলাদা একটা রুমে থাকতো। তো আমি খুলিটা নিয়ে ওর কাছে চলে গেলাম, যে ওর কাছে বললাম যে আমি একটা জিনিস আসছি, জিনিসটা তোর কাছে রাখতে হবে। কি? আমি একটা মানুষের মাথা খুলি। কি? মাথার খুলি। তুই কোথায় পেলি? আমি গোরসান থেকে নিয়ে আসলাম। গোরসান তুই আনছিস কেন? আনছি, জিনিসটা আমার কাছে ভালো লাগে, তুই রাখ, আমি কালকে একটা ওয়াশ টাশ করে ই করবো, সমস্যা নেই। এখন জিনিসটা আমি এখন নিয়ে বাসায় ফিরতে পারতেছি না, তুই বুঝতে পারছিস যে বাসায় গেলে কি হবে, তোর তো একা থাকিস, তোকে কেউ জিনিসটার জন্য জিজ্ঞেস করতে পারবে না। তো প্রথম রাজি হয়নি, আমি বহুত রিকোয়েস্ট করে ওকে ম্যানেজ করলাম এবং ওর একটা কাবার্ড ছিল, কাবার্ডের ভিতরে রেখে এসেছি। তো ও যাওয়ার সময় বলে যে না, জিনিসটা ঠিক হচ্ছে না, এটা তুই নিয়ে যা। হ্যাঁ, তারপর আমি বহুত কষ্ট করে ম্যানেজ করলাম। তো আমি ফিরে আসলাম, তো পরদিন সকালবেলা, অনেক সকালবেলা ও চলে আসলো আমার বাসায়। কি হয়েছে? চল আমার সাথে। কি হয়েছে? কি না, তুই চল দেখবি। গেলাম, তারপর যাওয়ার পরে ও বললো যে এটা নিয়ে এখনই তুই তোর যেখানে খুশি নিয়ে যা, আমার এখানে রাখবি না। আমি কেন? প্রবলেম স্ট্রং হয়ে দিই, মাথার খুলি তো, তোকে তো কামড় দিবে না। তো বললো যে না, এটা আমার প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তো এটা রাখছি, আমি রাখার পর পড়তে বসছি, পড়ছি তখন সমস্যা নেই, লাইটের অফ করে যখন
সে যখন নেয় তখন তো ভয় পায় না নিশ্চয়ই,
ভয় পায় নাই, বাট একটু সে কি ছিল জিনিসটা নিয়ে, যে এটা মাথার খুলি কবর থেকে নিয়ে আসছে। তো আমি ওর বললো যে যাই হোক, আমরা কোথায় ছিলাম, যে ও ওরে দিলাম যে, তো বললো যে আমার রাতে যখন পড়ছি তখন প্রবলেম নেই, যখন শুয়েছি আমার শোয়ার পর ওটার ভিতরে এক ধরনের স্ট্রেঞ্জ টাইপ অফ সাউন্ড শোনা যাচ্ছিল। সাউন্ডটা আমি বললাম কিরকম? ও বললো যে একজন মানুষ ফানি, এটা কিছুতেই সম্ভব না। বললো যে ফানি হোক যাই হোক, আমি রাখতে পারবো না, তুমি এটা নিয়ে যাও। তো আমি করলাম কি, তো পলিথিনটা নিয়ে আসলাম এবং অ্যাজ ইউজুয়াল বাসায় ফিরলাম না, এবং আমাকে জিনিসটা বহু কষ্টে গোরস্থানে ফেলে আসতে হলো। ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ এরপর থেকে ওর একটা প্রবলেম হলো যে ও প্রায় ওই শব্দটা শুনত ওই কাবাটের ভিতর থেকে। তো লাইটটি জ্বালাতো প্রায় ইটি করতো, তো কাবাট খুলতো শব্দ অফ হয়ে যেত, কিন্তু লাইটটি অফ করলে মাঝে মাঝে শুনতো, রেগুলার না, মাঝে মাঝে হতো এই জিনিসটা। তো পরবর্তীতে ও শেষ পর্যন্ত ওর রুমটা ছাড়তে বাধ্য হয়েছে, ওর নিচে এসে ওর ফ্যামিলির সাথে থাকতে হয়েছে আর কি। আরেকটা প্রবলেম হয়েছে, সেটাও ওর হয়েছে, প্রবলেমটা হলো যে ও নাকি এরপরে একটা স্বপ্নে দেখতো প্রায় যে এক লোক আসতো ওর কাছে, সাদা কাপ একটা চাদর গায়ে জড়ানো, লুঙ্গি পরা, এবং স্বপ্নের ও প্রায় দেখতো যে লোকটার মাথায় কোনো চুল ছিল না, ভুরু ছিল না, মানে কোনো চুল নাই, দাড়ি নাই, কিছু নেই। সো এবং এসে বলতো যে কাজটা ঠিক করনি,
চুল ভ্রু বা দাড়ি কোনো কিছু নেই, একদম
একদম
মানে চামড়ার একটা মুখ,
চামড়ার একটা মুখ। তো কাজটা ঠিক করনি, তো আমার আমার কাছে যখন বললো যে এরকম সময়, আমি দেখ এটা তোর ভিতরে একজন অপরাধ বোধ আছে, এই জিনিসটা রাখছিস বা গিল্টি ফিলিং থেকে হচ্ছে হয়তো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো কিন্তু ও জিনিসটা কিছুদিন পরপরই দেখত, তো আমি আমার কাছে বলতো বললো যে তোর জন্য এই অবস্থা, আমি বললাম যে তুই জিনিসটা পারতে দিস না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, এটা মাথায় রাখার মতো কিছু না। যে তো শেষ পর্যন্ত জিনিসটা ওর অনেকদিন ক্যারি অন করছিল এবং আস্তে আস্তে জিনিসটা এখন অনেক
দিন ঠিক হয়ে গেছে।
আমার ওই কাজিন এখন সুইডেনে আছে, স্কলারশিপ নিয়ে চলে গেছে সুইডেনে আছে।
এবং মানে আপনার এই গল্পটা সবচেয়ে আশ্চর্য রকমের একটা জায়গা হচ্ছে যে আপনি পুরো কাজটা করেছেন, কিন্তু মানে পুরো জিনিসটা ঝামেলাটা পোহাতে হচ্ছে আপনার
কাজিনকে। যেন আমি কাজিনের কাছে সরি, এবং নাহিদ আমার কাজিন ওর কাছে আমি সরি, এবং একটা বিষয় আমার কাছে মনে হয় যে আসলে তারা মানে মানে তারা যেটা আমরা ভূত বলি যাই বলি না কেন, তারা মনে হয় যে তারা পার্টিকুলার কিছু লোকজনের কাছে আসে, যাদেরকে যাদের সাথে তারা মানে পছন্দ করে বা যাদের সাথে তারা
ইন্টারঅ্যাক্ট করতে চায়,
করতে চায়।
অলরাইট, আমি এখন একটা ঘটনা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ওর বাসাতেও আপনার কিছু ঘটনা আছে, সেই ঘটনা মানে সেই ঘটনাটা কি?
আচ্ছা, ওর বাসায় আমার ঘটনা হচ্ছে ওটা স্টার্টিংটা, হ্যাঁ আচ্ছা তুই তুই শুরু কর, আমি মাঝখান থেকে।
আচ্ছা
Okay, dear listeners, it's UN again. Okay, আমার বাসা যে একটু হন্টেড প্রবলেম আছে এটা আগেই বলেছিলাম, দেন আমি আমার হন্টেড এর আরেকটা ঘটনাতে যাচ্ছি। সেটা হচ্ছে এরকম, আমার বেডরুমটায় এরকম প্রায় হতো প্রায় রাতের বেলায় যে সবগুলোই রেখেছে দুইটার পর, আমি খেয়াল করে দেখেছি প্রায় সময় আমার রুমে লাইটটা নিভে যেত, টিউব লাইটটা। তো টিউব লাইট নিভে যাওয়া তেমন কোনো প্রবলেম না, এটা ইলেকট্রিসিটির বিভিন্ন সমস্যার কারণেও হতে পারে, ভোল্টেজ আপডাউনের জন্য লাফায় বা বন্ধ হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমার রুমে লাইটটা সুইচ সহ অফ হয়ে যেত, আমার রুম কিন্তু দরজা ভালো মতো চাপানো থাকে, কারো ঢোকার কথা না, কিন্তু হঠাৎ করে লাইটটা অফ হয়ে যেত এবং আমার সুইচ আবার অন করতে হতো। তো এনিওয়েজ, আমি একদিন এরকম হলো, ইউজুয়ালি উইকেন্ড নাইট গুলো থার্সডে নাইট গুলো মিথুন ভাইয়ের আমি একসাথে থাকি, এবং মিথুন ভাই যদি অন্য কোথাও অন্য কোন রকম ব্যস্ততা না থাকে সে আমার সাথেই থাকে। সো মিথুন ভাইয়ের সাথে সেদিনই প্রথম আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছিলাম, রাত দুটার ক্রস করেছে আমার বেডরুমেই, সব ঘটনা শেষ মানে এমনি আড্ডা শেষ। তো গল্প না পেয়ে এক পর্যায়ে আমি শুরু করলাম যে বলা শুরু করলাম যে ভাই আমার বাসায় কিন্তু হন্টেড প্রবলেম আছে, হ্যান ত্যান এই সেই এগুলো ঘটে। ওকে, বলতে বলতে যখন জাস্ট আমি লাইটের কথাটা বললাম যে মাঝে মধ্যে কিন্তু লাইটও অফ হয়ে যায়, ইভেন সুইচ সহ আমার সুইচ অন করতে হয়, জাস্ট এট দ্যাট টাইম জাস্ট লাইক আ লাইভ অ্যাকশন লাইট অফ হয়ে গেল, আমি
সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে আমি
পুরো ব্লিঙ্ক করা শুরু করলো, এট ফার্স্ট ব্লিঙ্ক করা শুরু,
হ্যাঁ সরি, এটা আমার এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ফার্স্টে কতক্ষণ ব্লিঙ্ক করলো দেন অফই হয়ে গেল, আমরা তো পুরো ঠান্ডা। তো মিথুন দা তখন হেসে দিল, মানে ব্যাপারটা হচ্ছে দুজনের আল্লাহর রহমত কেউ ভয় পাইনি, ভয় পেলে জিনিসটা আরো বেশি মারাত্মক হইতো, ভয় পাইনি, আমরা হেসে দিছি যে বাবা বলার সাথে সাথে লাইভ অ্যাকশন। তো যাই হোক, তারপরেও ব্যাপারটা আর একটু গড়িয়েছিল, সেটা মিথুন ভাই বলুক, মিথুন ভাই আপ টু ইউ।
অ্যাকচুয়ালি লাইটটা যখন ব্লিঙ্ক করলো ফার্স্ট টাইম, তো আমি খুব মানে ও প্রথম হলো কি মানে গল্পগুলো আমাকে বললো, তো এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট করে দিচ্ছে, হ্যাঁ তো এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট হয়েছিল। সো মানে যখন ব্লিঙ্ক করলো আমার কাছে একটু ই লাগলো যে একদম পয়েন্টে এসে জিনিসটা বাড়ি দিচ্ছে। সো লাইট ব্লিঙ্ক করলো, তো আমি বললাম যে কয়েকবার ব্লিঙ্ক করলো লাইট অফ হয়ে গেল, অফ হলে যে সুইচ অফ এর যে সাউন্ডটা ওই শব্দটা সব অফ হয়ে গেল,
ঘরের দরজাটা সব বন্ধ ছিল তখন,
হ্যাঁ ঘরের দরজা বন্ধ ওর ওর রুমে, তো অফ হয়ে গেল। তো ও যে লাইটটা অন করলো, ও বললো যে এটা এক ধরনের প্রবলেম যেটা তোমাকে বলছিলাম, তার ভিতরে এটা একটা, হ্যাঁ দেখলাম। তো আমি
সুইচ তো ডিস্টার্ব ছিল না,
সুইচ একটা বিষয় কি মানে এটা সুইচ আসলে মানে ওটা অটো প্রেস না করলে কেউ এটা অন অফ হওয়ার মতো জিনিস না আসলে। তো অফ হয়ে গেল, তো আমি এসে আমি আমি পিসিতে ই করতেছি, তো ওর গল্প বলতেছে, আমি খুব একটা পাত্তা দিইনি বিষয়টাকে, তো আবার অফ হয়ে গেল এবং ইনক্লুডিং দ্যাট সাউন্ড। তো এবার আমি মোটামুটি ই হলাম, ও যে আবার লাইটটা জ্বালাই দিল, তো আবার কথা বলছি, এবার একটু টাইম নিল, টাইম নিল, থার্ড টাইম আবার অফ হলো, ওয়াদ্দা। সো এরপরে আমি বললাম যে ওকে লেটস ফেস ইট, লাইটটা অন করলাম, লাইটটা অন করে আমি লাইটের সামনে মানে সুইচটার সামনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়েছি, তো দুই মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট, আধা ঘন্টা কেটে গেল, কিচ্ছু হলো না, বললাম যে আমার মনে হয় না যে আর কিছু হবে, তো সেদিন আর কিছু হয়নি। ওই লাইটের ওই লাইট কয়েকবার বিলিং করার পর মানে ওই দিন আর এরপরে আর কিছু হয়নি, কিন্তু ওই জিনিসটা আসলে দ্যাট ওয়াজ রিয়েল স্কেয়ার্ড, আমি এরকম জিনিস কখনোই সামনাসামনি ফেস করিনি। হ্যাঁ,
এবং এটা ওই বাসায় হয়েছিল এবং মানে সুইচ সহ লাইট অফ হয়ে গেছিল। এতক্ষণ ধরে আমরা যে ঘটনাগুলো শুনলাম সেই ঘটনাগুলো যথেষ্ট উদ্ভট টাইপের আমার কাছে মনে হয়েছে। আমি কতগুলো SMS পড়ে ফেলতে চাই। আমাকে মৌমিতা SMS করেছেন বরিশাল থেকে, তিনি বেশ মজা পাচ্ছেন। ফারহান আমাদের SMS করেছেন ফ্রম সিলেট থেকে। রাসেল ভাইয়া, এটা আমার লাস্ট SMS, আশা করছি পড়বেন, ডেফিনেটলি পড়ব। সেলিম রেজা ফ্রম রাজশাহী থেকে আমাকে SMS করেছেন যে আমরা তিন নাম্বার SMS, এটা আচ্ছা আপনার থার্ড SMS টা আমরা পড়ে ফেলেছি। বিধান এবং রঞ্জন আমাদেরকে SMS করেছেন জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও শিলা, এবং তিনি লিখেছেন ভাইয়া আমার প্রথম টেক্সট আমি পড়ে ফেললাম। মিলন আমাকে লিখেছেন যে লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন, থ্যাংক ইউ সো মাচ এবং আবহ তৈরি করে শোনার জন্য। এছাড়া আমাদেরকে মিস্টার আসিফ SMS করেছেন, SMS করেছেন শান্তনু, আমাদেরকে SMS করেছেন ফাহমিদ, SMS করেছেন আমাদেরকে মাসুক, আলম SMS করেছেন, কাউসার SMS করেছেন, রুহুল SMS করেছেন, এছাড়াও রবিন, রিনি, লীরা SMS করেছেন আমাদেরকে, আসিফ SMS করেছেন, আনান SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে কৃতিতা। তো আমি আবারও আপার কাছে একটু যাব, আপনি একটা ঘটনা বলতে চাইছেন আমাদেরকে, যদি আমরা একটু পরে আবার ঘুরে আসি, আমরা যে ঘটনাটা বলতে চাইছেন সেই ঘটনাটা আমি একটু শুনি।
আপনি ঘটনা বলবো না আর কিছু মানে প্রবলেম সলভ
না, আমরা একটু ঘটনা শুনি এখন।
আচ্ছা, আমি একটু থাইল্যান্ডের ঘটনাটা বলি। আমি যে পাঁচ ছ মাস আগে থাইল্যান্ড গিয়েছিলাম, আমি হোটেলটা কিন্তু নাম বলবো না,
না প্লিজ নাম বলবেন না।
আমি চার দিন সেই হোটেলে ছিলাম। আমি প্রথম দিন যখন হোটেলে উঠি, প্রথম দিন আমি কিছু ফিল করেছিলাম, কিন্তু আমি সেটা মানে অ্যাভয়েড করে গেছি। দ্বিতীয় দিন আমি কিছুটা ফিল করেছি, তৃতীয় দিন আমি বেশ মানে ভালো করে ফিল করে দেখলাম। আমি আমার মনে আছে যে ঘরের ভিতরে আমি দেখলাম যে তিন থেকে প্রথম একটা হাসির শব্দ শুনতে পেলাম। আমি আমার কাছে মনে হলো ঘরের ভিতরে কতগুলো ছেলে এবং মেয়ে মানে মানে হাসলে যেরকম একটা সাউন্ড হয় সেরকম হাসাহাসি করছে। আমি তাকে দেখি যে খুব চিকন লম্বা সাদা পোশাক পরা, এবং আমি সাদা চুল এবং ওদের হাত পা গুলো দেখছি সম্পূর্ণ সাদা সাদা, ওরা মানে হাসাহাসি করছে। প্রথমে আমি ভাবলাম যে এটা আমার ভুল হতে পারে বা আমার দৃষ্টিতে কোনো সমস্যা বিভ্রম হতে পারে, তারপরে আমি কিন্তু সেটাকে অ্যাভয়েড করে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি আবার দেখি যে সে একই অবস্থা। আমি মানে ওই আগে প্রথমে যেটা দেখলাম সেকেন্ড টাইম আমি আবার সেটা দেখলাম। তারপরে যাই হোক, আমি দোয়া পড়ে নিজেকে মানে সেভ করে সেটা ঠিক করি। মানে চতুর্থ দিন আর কি আমি দেখতে পেলাম যে আচ্ছা, এর মধ্যে আবার একটা কথা ছিল যে ওরা মানে আমি যখন দেখার পরে আমি যখন শুয়েছিলাম, আমি দেখতে পেলাম যে ওরা আমার কম্বল ধরে টানছে, আমার কম্বলটা ধরে টানাটানি করছে। আমি কিন্তু প্রথম দিন এটা অ্যাভয়েড করে গেছি, আমি মনে করেছিলাম যে এটা আমার নিজের পায়ে হয়তো লেগে পড়ে দিতে পারে। কিন্তু এটা কিন্তু চার দিন হয়েছে ঘটনাটা, এবং চতুর্থ দিন আমি দেখছি ওরা আমার লেপ ধরে টানতেছে। আমি স্পষ্ট আমি ব্যাপারটা আমি খেয়াল করেছি, লেপটা ধরে।
এটা খুব কমন একটা ঘটনা যে অনেকের সাথে নাকি জিনিসটা হয়, এবং আপনার সাথে?
কিন্তু আমার সাথে এরকম কোনোদিনই হয় না। আমি বিদেশে অনেক গিয়েছি, কিন্তু এরকম ঘটনা আমি কখনোই আমি এক্সপিরিয়েন্স করিনি, এবং আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। এবং লেপ ধরে যে টানতেছিল আমি সেটা স্পষ্ট খেয়াল করেছি। আমি কিন্তু একদম সোজা শুয়েছিলাম যে আমি দেখবো ব্যাপারটা আজকে কি আসলে এটা আমার ভুল নাকি, কারণ এরা কিন্তু আমি ওদেরকে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে না এখানে কোন সামথিং রং কিছু একটা আছে। তারপরে চতুর্থ দিন আমি একদম কনফার্ম যে এই হোটেলটাতে কোনো সমস্যা আছে। এটা কিন্তু আমি মনে করেছি আমি যদি থাইল্যান্ডে কোনদিন যাই আমি অন্তত ওই হোটেলে আর কোনদিন উঠবো না।
এবং আপনি হাসির শব্দটা এখন আপনার স্পষ্ট মনে আছে যে আপনি
শব্দটা আমার এখনো মনে আছে।
আচ্ছা, তো এমনিতে মানে তারপরে কি করলেন? মানে জাস্ট
তারপরে আমি আরো দুই দিন অন্য হোটেলে ছিলাম, আমার কিন্তু সেই হোটেলে কোনো
সমস্যা না। হোটেল শেষে চেঞ্জ করেছিলেন?
হ্যাঁ, হোটেল না, ওটা আমাদের চার দিন ছিল প্যাকেজের, দুদিন যে আমরা অন্য হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু কোনো সমস্যা হয়নি আমার।
আচ্ছা, বাট ওই হোটেলটা
ওই হোটেলটা আমার খুবই সমস্যা হয়েছিল, চার দিনের সমস্যা হয়েছিল। আমার হাজবেন্ড বাচ্চা কিন্তু এটা জানে না, কারণ ওদেরকে আমি বলি না, ওরা ভয় পেতে ওরা শুনছে।
ডেফিনেটলি আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনবো একটু ছোট করে, যেহেতু আমাদের অনেক এখনো ঘটনা এবং অনেক গেস্ট এখনো ওয়েট করছেন। সো আপনার আপনার নামটা একটু বলুন প্লিজ।
ভাইয়া সাকিব, ড্যাফোডিলে আছি।
ওকে, তো আপনার ঘটনাটা চলে যায় একদম কক্সবাজারে, একটা ঘটনা ঘটেছিল আপনার, আপনি বলেছিলেন।
জি ভাই, কক্সবাজারে এটা 2009 এর দিকে, 9 এর দিকে, তো তখন আমার একটা আমার একজন আঙ্কেল মানে সামহাউ একটা ভালো একটা প্রাইভেট এয়ারের বিয়েতে চিফ ছিলেন, তো আমরা চার ফ্রেন্ড মিলে ওখানে ঘুরতে গেছি। ঘুরতে যাওয়ার পর ফাইনাল যেটা হলো যে আমরা প্রথম তিন দিন খুব ভালোভাবেই মানে অনেক মাস্তি করছি, অনেক কিছু করছি, ফান টান যত কিছু ছিল, সেন্ট মার্টিন ট্যাটিন যত কিছু ছিল সবকিছু ঘোরাটোরা শেষ। তো বাসায় আজ আঙ্কেল বললো যে তোমরা বাইরে হোটেল থাকবে কেন, আমার এখানে এসে থাকো। ফাইন, তো ওখানে আমরা চলে আসছি। আসার পর ফার্স্ট ডে ফার্স্ট নাইট, তো বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, সামনে একটা ছিল ওয়াচ টাওয়ার ছিল, তো ওয়াচ টাওয়ারটা দেখে আমার একটু ইয়ে হলো যে চল গিয়ে দেখে আসি। আমরা চার ফ্রেন্ড মিলে গেলাম, উঠলাম ওয়াচ টাওয়ারে, উঠার সময় একটা জিনিস দেখলাম যে একজন মহিলা পাহাড়ের নিচে বসা, বেশ বয়স 80-90 প্লাস এরকম হবে। তো আমরা ওখানে প্রায় এক দেড় ঘন্টা কাটাইছি, সন্ধ্যা মাগরিবের আজান টাজান হয়ে গেছে, আমরা নামতেছি।
আচ্ছা,
নামার সময় দেখলাম ঠিক সেম প্লেসেই বসা,
ওখানেই
বসে আছে।
আচ্ছা,
তো ফাইন, ব্যাপারটা একটা গুরুত্ব দেয়নি, চলে আসছি। এরপর আমরা ঘুরলাম টুরলাম, হোটেলে ফিরলাম প্রায় 11টার মতো বাজে। হোটেলে যখন ঢুকতেছি তখন দেখলাম যে ঠিক সেই একই ড্রেস, একই মানুষ, মানে জাস্ট হোটেলের বাইরে গেটে বসা
সেই একই মানুষকে আপনি আবার দেখছেন,
আবার থার্ড টাইম, দিস ইজ থার্ড টাইম। তো ফাইন, আমি ভাবছি বেগার টেগার কিছু একটা হবে, হোটেলের সামনে এসে বসছে অথবা কেউ বেরোলে কিছু চাইবে। বাট ইজ এ থার্ড টাইম, তিনবার আমার সাথে দেখা হইলো, একবারও সে কোনো সাউন্ডও করে নাই, বা নর্মালি ভিক্ষুকরা যা করে যে বাবা একটা টাকা দেন, দুই টাকা দেন, এই টাইপের কোনো সাউন্ড তার মুখ থেকে বের হয় নাই, কোনো কিছুই না।
ওকে
ফাইন, তো রুমে উঠলাম, ফ্রেশ ফ্রেশ হলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে আমি এমনিতেও আমার মানে আমি রাতে ঘুমাই খুবই কম, রাতে আমার ঘুম হয় না বলা চলে। আর যথারীতি সেদিনও ফ্রেন্ডরা চার ফ্রেন্ডের মধ্যে আমরা দুজন ঘুমায় পড়ছে, আমি আর আমার একটা ফ্রেন্ড শুভ, আমরা এই দুজন আমরা দুজন জেগে আছি, আমরা তখন কথা বলতেছিলাম। একটা পর্যায়ে শুভ বললো যে ঠিক আছে আমি শুয়ে পড়ি। আমি ঠিক আছে তাহলে তুই শো, আমার ঘুম আসতেছে না, আমি একটু বারান্দা থেকে হেঁটে আসি। তা আমি বারান্দার করিডোরে হাঁটতেছি হাঁটতেছি, হঠাৎ করে আমার নিচে চোখ গেল, আমি দেখলাম যে সে মহিলা ওখানে বসে আছে।
ওকে,
ফোর্থ টাইম দেখে আমার ব্যাপারটা মানে একটু আজবই লাগলো যে একটা মানুষ এরকম করে বসে থাকবে কিসের জন্য, আর এত রাতেই বা তখন প্রায় দেড়টা দুইটার মতো বাজে, এত রাত পর্যন্ত এখানে বসে থাকা তো কোনো মানেই হয় না। কিউরিয়াসিটি জাগলো, নিচে নামলাম, নিচে নেমে ওনাকে জিজ্ঞেস করুন যে কি ব্যাপার, আপনার কি কোনো সমস্যা, আপনি আমি আপনাকে সেই বিকেল থেকে দেখতেছি যে আপনি এখানে বসে আছেন, ওখানে বসে ওখানে দেখলাম ওখানেও বসে আছেন, কি আপনার কি সমস্যা বলেন, কোনো কথা বলতেছে না। পাঁচ দশ মিনিটের বেশ কয়েকবার ওনাকে জিজ্ঞেস করার পর হঠাৎ করে উনি উঠে দাঁড়ালেন, দাঁড়ায় সোজা হাঁটা দিছে, কোনো কথা নেই, কোনো 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 কিচ্ছু না, সিম্পলি হাঁটতেছে, এটা মেইন রোডের দিকে, হাইওয়ের দিকে যাচ্ছে।
আচ্ছা,
তা আমার একটু ব্যাপারটা একটু ডাউট হলো যে কি ব্যাপার, প্রবলেম কি, বেগার টেগার হইতো তাহলে তো অ্যাটলিস্ট কিছু একটা বলতো, বাট কিছু বলতেছে না। আমি ওনার পিছু পিছু হাঁটতেছি, প্রায় মানে হাফ কিলোর বেশি, সরি হাফ মাইলের বেশি আমি ওনার পিছন পিছন হাঁটতেছি। লাস্ট টাইম আমি ওনাকে একবার ডাকও দিছি যে আপনি শোনেন আপনার সাথে কি আপনার সমস্যা কি, এরকম করতেছেন কেন, বাট তারপরে উনি আমাকে কোনো রেসপন্স করে নাই। তো একটা পর্যায়ে যেটা দেখলাম যে হুট করে ভ্যানিশ, এইমাত্র আমার চোখের সামনে আছে, আমি চোখটা
চোখের সামনে
পাতাও ব্লিঙ্ক করিনি, বাট ভ্যানিশ,
মানে আপনি দেখবেন যে হঠাৎ করে নাই হয়ে গেল, মানে নাই একদম চোখের সামনে। এটা আমি অনেকবার শুনেছি কিন্তু আমার কোনো বিশ্বাস করতে খুব কষ্ট হয়, বাট আপনি বলছেন যেটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, চোখের সামনে দেখেছেন ভ্যানিশ হয়ে যেতে, তারপরে কি হলো?
কোয়েট আনবিলিভেবল, বিকজ আমি আমার আশেপাশে যা ছিল মানে পাশে মেইন রোডের পাশে নর্মালি ঝোপঝাড় থাকে, ওই জায়গাটায় কিছুই ছিল না, কোনো ঝোপঝাড় ছিল না, কিছু ছিল না যে গিয়ে ঢুকে পড়বে কিছুর ভিতর, সেরকম না,
হঠাৎ করে একটা মানুষ হারিয়ে,
হঠাৎ করে একটা মানুষ
ছিল ওই সময়,
না কুয়াশা ছিল না,
কুয়াশাও ছিল না,
কারণ তখন শীতকাল ছিল না।
ওকে, তারপরে
সো দেন মানে জিনিসটা দেখে আমি একটু মানে স্কেয়ার্ড হয়ে গেছি।
তারপরে কি হলো?
তারপর যেটা হলো যে দেখলাম যে মানে রাস্তার উপর দিয়ে ওটা নর্মালি আমরা একটা গ্রামে এটাকে বেজি বলা হয়, এটা জাস্ট দুইবার রোডটা ক্রস করলো, এটা দেখে আমার জিনিসটা ভালো লাগে না টোটালি, তো দাঁড়াইছে এখন ব্যাক করবো, যে কিভাবে ব্যাক করবো বুঝতে পারতেছিলাম না, তো ভাবলাম যে একটু ওয়েট করি দেখি রিক্সা টিক্সা পাই কিনা। তখন একটা রিক্সা আসলো, একটা রিক্সা পেলাম, ওটা নিয়ে আমি হোটেলে চলে আসছি। হোটেলে চলে আসছি, হোটেলে এসে উঠলাম, দোতলায় উঠলাম, দোতলায় উঠে কেন যেন আমার আবার কেন যেন ইচ্ছে করলো যে মানে মানে বলতে পারবো না কিভাবে যে আমার আবার চোখটা নিচে গেছে, আমি দোতলার করিডোর থেকে আমি যখন নিচে তাকাইছি আমি দেখলাম যে ওই মহিলা ওখানে দাঁড়ানো, দেখে আমি মানে জাস্ট স্ট্যাচু হয়ে গেছে। আমার ফ্রেন্ড ওটা মানে যে শুভ, ও ঘুম থেকে মানে রুম থেকে বের হয়ে আসছে, এসব কি ব্যাপার তুই এখানে দাঁড়াইছিস কেন? আমি মানে ফার্স্ট টাইম আমি ওকে কিছু না বলে পর আমি ওটা জিজ্ঞেস করছি এটাই যে আচ্ছা তুই কিছু দেখতে পাইতেছিস কিনা,
পাহাড়ে
উঠছি, পাহাড়ে উঠার সময় যে একটা মহিলা দেখছিলাম যে খেল আছে, হ্যাঁ খেল আছে, আমি দেখতো ওনাকে কোথাও দেখিস কিনা, প্রায় পাঁচ সাত মিনিট পরে বলছে যে হ্যাঁ দেখলাম, তুই গেট দিয়ে বেরিয়ে চলে যেতেছে, শেষ, বলছে এটা কিছু না, হয়তো আসছে চলে গেছে। ওকে আমি ডিটেলস কিছুই বলি নাই, আমি জাস্ট রুমে গিয়ে শুলাম, আমার মানে আমার ঘুম আসতেছে না, দুইবার উঠলাম পানি টেনে খেয়ে শুয়েছি, ঘুম আসতেছে না, মানে ফজর আজান দিবে 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 এই ঠিক এই সময়টা আমি একটা জাস্ট আমার চোখের পাতা দুইটা একটু লেগে আসছে, আমি একটা ড্রিমস দেখলাম আমাকে জাস্ট মানে এভাবে বলতেছে যে তোমরা এখান থেকে চলে যাও, আদারওয়াইজ তোমাদের সমস্যা হবে, তোমাদের একটা ক্ষতি হইতে পারে।
ওকে
ফাইন, আমার সাথে সাথে ঘুমিয়ে গেছে, আমি উঠে বসে গেছি, আমি রাতে তখন আর কিছু বলি না, সকালবেলা যখন ব্রেকফাস্ট করতেছি তখন বললাম যে এরকম আমি কালকে রাতে এরকম একটা ড্রিমস দেখছি যে আমাদেরকে মানে আমাকে জাস্ট ওয়ার্ন করতেছে যে আমরা এখান থেকে চলে যেতে না লাইক ক্ষতি হবে, তো আমরা ওরা আমার বাকি যে দুটো ফ্রেন্ড ছিল ওরা কেউ এটা বিলিভ করা নাই, বলে যে তুই তোর হয়তো অন্য কোনো প্রবলেম আছে যেন তুই বলতেছিস, আর ঠিক আছে তোর যাইতে যদি হয় তাহলে তোরা তোরা চলে যা, আমরা যাচ্ছি, আমরা থাকবো। ফাইন, আমি আর শুভ আমরা ব্যাক করছি ঢাকায়, আমরা ঢাকায় ব্যাক করছি, ওরা থেকে গেছে। তো পরে যেটা হলো, আমি ঢাকায় এসে জাস্ট আমার রুমে ঢুকছি, ঢুকে জাস্ট আমি বসছি, ওই মুহূর্তে আমার কাছে ফোন আসছে, ফোন এসে মানে ফোনটা আমার ফ্রেন্ড করছে যে দুজন থেকে গেছিল ওদের একজন, ফোন করে বলতেছে যে তোরা কই? আমি বলছি আমি তো ঢাকায় চলে আসছি, এই তো বাসায় ঢুকলাম মাত্র, বলছে এখানে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? শাহেদ তো অ্যাক্সিডেন্ট করছে। কি ব্যাপার? শাহেদের পায়ের উপর দিয়ে আমরা রিক্সা করে যাইতেছিলাম বিচের দিকে, পিছন থেকে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে শাহেদের পায়ের উপর দিয়ে ডান পায়ের উপর দিয়ে একটা চাকা গেছে, ওকে আমরা এখন চিটং মেডিকেলে নিয়ে যাইতেছি, তো পারলে তো রায়। তো এর মধ্যে আমি আর আঙ্কেল আন্টির সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করে আমরা ওই দিন রাতেই চিটং এ ব্যাক করি। তো পরে যেটা হয় যে ওকে চিটং মেডিকেলে জাস্ট প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে ওকে আমরা আবার ঢাকায় এয়ার নিয়ে আসি।
আচ্ছা,
তো এখন
স্বপ্নে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে মানে আগে থেকে কিছু উইয়ার্ড ঘটনা যেটা আপনি মানে আপনি ফেস করেছেন এবং পরে আপনি ইনফরমেশনটা পেয়েছিলেন, আপনাকেই বলা হয়েছিল ওখান থেকে চলে যেতে, তারপর আপনারা স্টে করেছেন এবং সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, খুবই প্যারানর্মাল একটা ঘটনা। এনিওয়েজ, আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে, আর যদি এরকম কোন ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে হলে SMS করুন, লিখে ফেলুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। নাজমুল তেজগাঁ থেকে SMS করেছেন এবং যদি এইবার SMS না পড়া হয় তিনি আমাকে SMS আর করবেন না, তাই আমি SMSটা পড়ে ফেললাম ভয়ে ভয়ে। কিলার আমাকে SMS করেছেন, কিলার ঘোস্ট বলতে চেয়েছিলেন বোধ হয়ে গেছে, গোস্ট এরকম টাইপের কিছু একটা। তো তিনি আমাদের সিলেট থেকে SMS করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের এস এম এস করার জন্য। বিভাস আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং ভূত এফ এম শোনার জন্য তিনি ওয়েট করেন প্রতি ফ্রাইডে, বাট আজ তার হঠাৎ জ্বর চলে আসছে, তার এস এম এস টা পড়তে বলছে। আমি আমি দোয়া করি যে আপনার জ্বর যেন খুব দ্রুত ভালো হয়ে যায়। আমাকে অন্তু এস এম এস করেছেন, সম্ভবত নামটা অন্তু হবে, কক্সবাজার থেকে, এবং আমাকে এস এম এস করেছেন ওমর, তিনি আমাদেরকে এস এম এস করেছেন এবং বলেছেন যে তিনি এবং তার বন্ধু দুজন মিলে রেগুলার, আচ্ছা রুমান যার নাম, তিনি আজকে তার বার্থডে, তাকে উইশ করতে বলেছেন, তাকে জন্মদিনের শুভ, তার জন্য জন্মদিনের অনেক অনেক শুভকামনা থাকলো। সোহেল লিখেছেন, ইন আওয়ার কান্ট্রি হাউস আ স্ট্রেঞ্জ থিং অফেন, আচ্ছা সেটা হচ্ছে যে মেয়েদের ড্রেস চুরি হয়ে যায়, এরকম একটা ঘটনা ঘটে এবং আফটার ফিউ ডেইজ তারা দেখেন যে ওইগুলো আবার ফিরেও পান, কিন্তু ওগুলো ব্যবহৃত অবস্থায় বা এরকম কোন একটা ব্যাপার চুরি হয় বাসা থেকে এরকম। তাহলে এটা মানে ডিটেল জানতে পারলে আরো বেশি ভালো হতো সোহেল। সো আপনি আমাদেরকে ইমেল পাঠাতে পারেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, অবশ্যই পাঠাতে পারেন ভূত এফ এম @radiofurti.fm, এই হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, সেখানে আপনি ইচ্ছা করলে ইমেল পাঠিয়ে দিতে পারেন। সুজন মিরপুর থেকে লিখেছেন, ভাইয়া আমি একটি রুমে লাইট অফ করে ভূত এফ এম শুনছি, সাবাস। মিম ফারিহা তারা সবাই আমাদের এস এম এস করেছেন, তারা আমাদের ভূত এফ এম শুনছেন এই মুহূর্তে। আর আমাদেরকে এছাড়াও মোহাম্মদ রমিজ এস এম এস করেছেন বরিশাল থেকে এবং তিনি বলছেন তিনি ভূত এফ এম অনেক 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 বেশি পছন্দ করেন। থ্যাংক ইউ সো মাচ যারা এস এম এস করেছেন। আর যারা এস এম এস করতে চান তাদেরকে বলি এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপা আপনার কি কোনো ঘটনা আছে? আর
ঘটনা একটা আছে, কিন্তু আমি মনে হয় আমি একটু অন্য ব্যাপারে কথা বলি।
আমরা ধরো একটা ব্রেক নেই, ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আমরা ফিরে আসি। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এস এম এস করতে থাকুন এবং আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরছি একটু পরেই। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি আরো একবার বলি যে আমাদের ইমেলটা কিন্তু আপনাদের কাছে যে ইমেলগুলো আমরা বলি সেই ইমেলগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা ইচ্ছা করলে আমাদের ইমেল পাঠাতে পারেন, আর ইমেল পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM@radiofurti.fm, এখানে ইমেল পাঠাতে পারেন। আর ইমেলের বিষয়বস্তুটা অবশ্যই আপনি আপনি যদি উল্লেখ করে দেন যে আপনি কি এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান আপনার স্টোরি নাকি আপনি চান যে আমরা পড়ে ফেলি, সেটা অবশ্যই উল্লেখ করলে ভালো হয়। এমন একটা ফোন নাম্বার অবশ্যই দিবেন যে ফোন নাম্বারটাতে অবশ্যই সবসময়ের জন্য আপনাকে পাওয়া যাবে। সো আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, চলছে ভূত এফ এম, ঘড়িতে সময় রাত 1:36 এবং পাচ্ছি আপনাদের অসংখ্য এস এম এস। এস এম এস এর মাধ্যমে আপনারা এস এম এস পাঠাচ্ছেন বলে বুঝতে পারছি এখন আমাদের সঙ্গে রয়েছেন। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি পায়েল আমাকে এস এম এস করেছেন খুলনা থেকে, এটা তার ফার্স্ট এস এম এস এবং তিনি বলছেন যে আই লাভ ভূত এফ এম, থ্যাংক ইউ। আমাকে ঋতু এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তিনি এবং তার ছোট ভাই দুজন মিলে একসঙ্গে শুনছেন। এনামুল আমাদের এস এম এস করেছেন, এছাড়াও রনি আমাদের এস এম এস করেছেন চাপাই নবাবগঞ্জ থেকে, এছাড়াও শুভ আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন কুল কিলার আমাদের এস এম এস করেছেন আমিন, এছাড়াও এস এম এস করেছেন শুভ খুলনা থেকে, শোভন আমাদের এস এম এস করেছেন, সেলিম এস এম এস করেছেন আমাদেরকে, ঘোস্ট অ্যাঞ্জেল এস এম এস করেছেন যে আমাদেরকে তিনি বলছেন যে ভূত বাংলো আজকে অনেক, আচ্ছা আজকে আচ্ছা তার অনেক ঝামেলা ছিল আজকে সারাটা দিন ধরে, এখন ভূত এফ এম শুনে সব ঝামেলা দূর হয়ে গেছে। সো একটা জিনিস ক্লিয়ার হলো এই এস এম এস টার মাধ্যমে যে ভূত এফ এম শুনে ঝামেলাও দূর হয়ে যায়, সো একটা বেনিফিট পাওয়া গেল। আচ্ছা সাথে সাথী এবং শুভ তারা দুজন মিলে, দুই ভাই বোন দুজন মিলে ভূত এফ এম শুনছেন, থ্যাংক ইউ। এছাড়াও আমাদেরকে ওয়াহাব এস এম এস করেছেন, ওয়াহাব ওলি তিনি সিলেট থেকে এস এম এস করেছেন, এটা তার ফার্স্ট এস এম এস এবং তিনি বলছেন যে খুব ভয় লাগছে তার। আনুষ্কা লিখেছেন যে আই অলওয়েজ লাইক ভূত এফ এম। এছাড়াও পল্লব এস এম এস করেছেন এবং পল্লব এস এম এস করে বলছেন যে কি হলে আপনি আমার এস এম এস পড়বেন, ডেফিনেটলি সুযোগ পেলে আমি আপনার এস এম এস পড়ব। নিশাত লিখেছেন ফ্রম ফার্ম গেট যে ভাইয়া আমি ভূত এফএম শুনতে খুব পছন্দ করি, আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো ছোট ছোট কয়েকটা ঘটনা রয়েছে। জিনিয়া আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এলিফ্যান্ট রোড থেকে এসএমএস করেছেন, হ্যালো ভাইয়া, আমরা বাসার ছোট বড় সবাই মিলে লাইট অফ করে ভূত এফএম শুনছি, প্লিজ টেক্সটটা পড়বেন। আচ্ছা টেক্সটটা পড়ে ফেললাম আমি। আপনার কাছে একটা ছোট্ট ঘটনা আছে আর তাছাড়াও আরো দুইটা ঘটনা আছে ওয়ার্ল্ড কাপের, সেই দুটো ঘটনা আমরা শুনবো। আপনাকে শুরু করি, ছোট ঘটনাটা আমরা শেয়ার করে ফেলি, তারপরে ওইদিকে যাই।
আচ্ছা ঘটনা হয়েছিল, আমি যখন কুমিল্লার পিসাবের ট্রিটমেন্টে ছিলাম তখন আমি সেখানে গিয়েছিলাম একবার, তখন আমার সাথে একজন মানে মাঝ বয়সী একজন মহিলার দেখা হয়েছিল। তো উনি খুব স্টিফ ছিলেন, আমি তাকে বলছিলাম যে খালা আপনার কি হয়েছে, তখন উনি আমাকে যে ঘটনাটা বললেন আমার কাছে সত্যি মানে উইয়ার্ড বলে মনে হয়েছে। উনি বললেন ওনার কিন্তু বয়স 56 থেকে 57 হবে, বললেন যে আজকে থেকে মানে তার যে ঘটনাটা এক বছর আগের ঘটনা, উনি যখনই যেখানে যেতেন একটা কালো সাপ দেখতে পেতেন, যখন রান্না করে যেতেন কালো সাপটা দেখতে পেতেন, এবং সাপটা ছিল প্রায় 4 ফিটের মতো লম্বা হবে, এবং বাথরুমে যেতেন একটা কালো সাপ দেখতেন, এবং উনি যখন ডাইনিং মানে ডাইনিং খেতে বসতেন ওনার মানে টেবিলের নিচে দেখতেন কালো সাপটা, কিন্তু সাপটা সে কেউ দেখতে পেতেন না, শুধু উনি একাই দেখতে পেতেন। তখন সবাই তাকে মনে করলো যে তার এটা মানে মানসিক কোন সমস্যা হয়েছে, কিন্তু উনি যখন সাপটা দেখতে পেতেন তখন কিন্তু চিৎকার করতেন সাপ সাপ বলে, কিন্তু কেউ তখন সবাই চেক করে দেখতো বা লাঠি নিয়ে আসতো দেখতো কোন সাপ নেই, কিন্তু যখন তার কথা কেউ বিশ্বাস করল না তখন মানে উনি এত বেশি দেখা শুরু করলেন সে কালো সাপটাকে, পরে তাকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, মানে উনি আমাকে যেটা মানে যেভাবে বলেছেন আর কি, সাইকোলজিস্ট তাকে যে ট্রিটমেন্ট দিলেন তেমন স্লিপিং পিলের মানে খাওয়ার মানে ঘুমের ওষুধ দিলেন আর কি। যাই হোক উনি তারপরে কিছুদিন মানে সুস্থ ছিলেন, এক মাসের মতো সুস্থ ছিলেন, কিন্তু তারপরে আবার সেই প্রবলেমটা আবার দেখা যায়। উনি বললেন যে একবার উনি দেখলেন তখন নাকি 3টা বাজে দুপুর, মানে খাটে বেডে শুয়েছিলেন, উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কিছু একটা তার শরীরে উঠে আসছে, উনি এটা খুব ফিল করছেন। কিছুক্ষণ পরে তাকে দেখেন যে সেই কালো রঙের সাপটা তার দিকে মানে ঠিক শরীর বেয়ে উঠে আসছে এবং বুকের কাছে ঠিক মানে ফোড়াটা ধরে আছে, উনি এটা দেখে তো সেন্স হয়ে যান। পরে যখন তাদের যে ফ্যামিলি মেম্বার ছিল তাদেরকে বললেন, তার কেউ এটা বিশ্বাস করল না, বলে তোমার এটা এটা হতেই পারে না, এরকম
ভুল হতে পারে একদম।
তারপর নেক্সট দিন আর কি উনি বললেন যে পরদিন যে ঘটনা হয়েছিল সেটা মানে খুব বেশি ভয়ঙ্কর, সেই সাপটা তার মানে পুরো বডিটাকে পেঁচিয়ে ধরে রেখেছিল, উনি এটা দেখে দেখতে পেলেন। তারপরে সেদিন পরের দিন আবার শেষ হয়ে যান, তখন উনি তখন তার ফ্যামিলি মেম্বার চিন্তা করলো যে এরকম একটা মাঝ বয়সী মহিলা উনি তো এত এরকম কেন করছে, নিশ্চয়ই কোন মানে ঘটনা আছে। তারপরে যখন ওই হুজুর কাছে নিয়ে যান, আমাদের কুমিল্লা যে হুজুরের কথা বললাম, তখন হুজুর বললেন যে এটা ছিল একটা মানে দুষ্ট জিন।
আমি আপা এটা মানে এই ঘটনাটা এরকম ঠিক না, তবে এরকম কাছাকাছি একটা ঘটনা শুনেছিলাম যে আরেকজনের কাছে যে তিনিও নাকি এরকম মাঝে মাঝে সাপ দেখতে পেতেন, এবং তার বাসার লোকজন পরে বলেছিল যে না এরকম জিন সাপ এই ব্যাপারটা কেমন যেন একটা ইয়ে আছে। এনিওয়েজ থ্যাংক ইউ আপা, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসেন আমাদের ঘটনাগুলো জানালেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, আজকে সময় আসলে খুব কম, আজকে সবাই আবার রোজাও রেখেছেন একটু পরে সাহারি, সুতরাং সবাই আবার হচ্ছে আবারও রোজা রাখবেন কালকে, সো সবাই অনেক টায়ার্ড বোধ হয়, আমরা শেষ করি। প্লিজ আপনার ঘটনাটা একটু বলবেন।
ওকে ডিয়ার লিসেনার্স, ইটস ইউএন অ্যাগেন। ঘটনাটা শোনার আগে জাস্ট আমি ছোট্ট একটু 10 সেকেন্ডস টাইম নিয়ে এটা বলার জন্য, কারণ আমি লিসেনারদের বলেছিলাম যে আমি তাদের দেখার একটা সুযোগ করে দিব, তো লিসেনাররা যদি চান আমি যে জার্সিটার কথা বলেছি আপনারা দেখতে পারেন, আমাদের ফেসবুকে পেজ আছে দি স্কর্পিয়ন, সিম্পলি টিএইচই স্পেস এস সি ও আর পি আই ও এন এস, দি স্কর্পিয়ন দিয়ে সার্চ দিলে আপনারা একটা ক্রিকেট টিমের পেজ পাবেন, সেখানে ঢুকলে আপনারা আমাদের জার্সি ডিজাইনটা দেখতে পাবেন, এবং এটা সেই ডিজাইন যেটা প্যারানর্মাল ভাবে এসেছিল এবং যেটার কথা আমি বলেছিলাম। এনিওয়েজ আমি আমার পরের ঘটনায় চলে যাচ্ছি। এটা হয়েছে গত বছর 2010 সালে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, যখন একেবারে পুরা বাংলাদেশ ওয়াকা ওয়াকা ব্রাজিল আর্জেন্টিনার ফ্ল্যাগ এবং হচ্ছে বুবুজেলার সাউন্ডে, তিনটার বাইরে কিছুই ছিল না, এরকম একটা সময়। তো স্বাভাবিক আমি আমার ছোট বোন অধরার জন্য একটা বুবুজেলা কিনলাম, ছোট সাইজের বুবুজেলা আমরা বাজাতাম, ঠিক আছে, বাট বুবুজেলাটা রাতে আমার বাসায় থাকতো, সরি আমার রুমে থাকতো আর কি, অ্যাকচুয়ালি তো আমার রুমে থাকতো, ওকে ফাইন। তো ভুবুজেলার সমস্যাটা ছিল রাত্রেবেলা নিজে নিজে হঠাৎ করে বেজে উঠত, তিনবার বেজেছিল, থার্ড টাইম বাজার পরে আমি এটা ঘর থেকে বের করে দিয়েছিলাম। ফার্স্ট নাইটে আমি ঘুমানোর জন্য শুয়েছি রাত তিনটার পরে, লাইটস অফ, ভুবুজেলা হঠাৎ করে বেজে উঠলো। ওকে, আমি ফার্স্টে মনে করেছি এটা মনের ভুল, সেকেন্ড টাইম
সেটাই বেশি চান্স,
মনের ভুল হওয়ার চান্স বেশি। আমি চাচ্ছিলাম যে মনের ভুলই হোক, কারণ আমি তো বলেছি আমি ভূতে বিশ্বাস করি না, আমি সবসময় একটা ব্যাখ্যা বের করার চেষ্টা করি। মনের ভুল মনে করলাম, দুইবার তিনবার যখন বাজলো তখন আমি উঠলাম এবং উঠে গিয়ে লাইটটা জ্বালালাম। লাইট জ্বালানোর পর আর বাজলো না, আমি নিজে তখন একটু নিজে একটু বাজায় দেখলাম, দেখলাম যে না, বাজানোর জন্য বেশ জোরে ফু দেওয়া লাগতেছে, ব্লোটা একটু বেশি করতে হচ্ছে, আসলে মানে এত সহজ না এটা, এত ইজিলি বাজা। ওকে, দেন সেদিন রাতে লাইট অফ করে শুইলাম, সেদিন রাতে আর কিছু ঘটেনি। তো ওই রাতের পরে, ঠিক পরের রাতে না, তিন চার দিন পরের রাতে সেম ঘটনা, তিনটার পরে আমি শুয়েছি লাইট অফ, এরকম ভুবুজেলা তিন চারবার বাজলো, আমি উঠলাম লাইট জ্বালালাম, লাইট জ্বালাইলে আর বাজতেছে না। বাট থার্ড টাইম যখন বাজলো, এটার মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না যে পরের দিন বাজে বা দুদিন পর পর বাজে, তা না, হঠাৎ হঠাৎ করে, বাট ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ই, মেবি এই থার্ড টাইমটা বেজেছিল সেমিফাইনালের সময়, উইদিন মেবি উরুগুয়ের ম্যাচ ছিল। এনিওয়েজ, তো ওই ম্যাচের শেষের পর আমি রাতের বেলা সেদিন মুভি দেখছিলাম, তো সেদিন রাত্রে একটু বেশি ছিল, রাত চারটার কাছাকাছি ছিল সময়, এবং সেদিন রুমে লাইটও জ্বলছিল। তো হঠাৎ করে ভুবুজেলা বাজা শুরু করলো এবং আমি পিছে তাকিয়ে, আমার পড়ার টেবিলের উপরে ভুবুজেলা ছিল, তাকিয়ে দেখলাম যে ভুবুজেলাটা বাজতেছে। সেদিন আমি রিয়েলি স্কেয়ার্ড হয়ে গেছি, কারণ ঘুমের মধ্যে লাইটস অফ শুনছি, লাইট জ্বালানোর পর আর সাউন্ড পাইনি, তো আমি ধরেই নিয়েছি এটা আমার মনের ভুল। বাট যখন লাইট জ্বালানো অবস্থায় আমি শুনতেছি ভুবুজেলা বাজতেছে, ইটস রিয়েলি প্যারানর্মাল। তারপরে আমি ভুবুজেলাটা হাতে নিলাম এবং দেখলাম আমি সাউন্ডটা কিছুতেই থামাতে পারছি না, এবং এমনই একটা সময় আমি পিছে একটা সাউন্ড পেলাম, আমার দরজা চাপানো ছিল, আমি সাউন্ড পাওয়ার পর দরজা দিয়ে বাইরের দিকে, মানে দরজার ফাঁকা দিয়ে দেখা যায় বাইরের দিকটা, ওইদিকে তাকালাম এবং তাকিয়ে দেখলাম একটা পা পায়চারি করছে। আমি বডিটা দেখতে পাচ্ছিলাম না, শুধু পাটা দেখতে পাচ্ছিলাম, এবং এটা ছিল সাদা পায়জামা পরা একটা পা এবং সাদা রঙের স্যান্ডেল পরা, চটি টাইপের স্যান্ডেল, বাট সাউন্ড হচ্ছিল না। এরকম টোটালটাই আমার ইলিউশন হতে পারত, কিন্তু আমার, আমি পুরোপুরি শিওর হলাম যেটা আমার ইলিউশন না তখন, কারণ হচ্ছে ভুবুজেলার সাউন্ডটা হচ্ছিল এবং সেই সাউন্ডে আমার মা এবং বোনের ঘুম ভেঙে যায়। তারা পাশের রুম থেকে চিৎকার করে বলে যে ইউএন এত রাত্রে এরকম সাউন্ড করছিস কেন, এটা এটা কোনো ফাইজের সময়, রাত চারটা বাজে ভুবুজেলা বাজাচ্ছিস। তারা চিৎকার করে আমাকে ভুবুজেলার সাউন্ডটা বন্ধ করতে বলল, কিন্তু আমি কিভাবে বন্ধ করবো, এটা তো আমি বাজাচ্ছি না। যাই হোক, কিন্তু হয়তো যিনি বাজাচ্ছিলেন, প্যারানর্মাল যেই হন, যিনি বাজাচ্ছিলেন তিনি বুঝতে পারছেন কেন জানি ওই সাউন্ডটা আমার মা যখন চিৎকার করে বললেন, উনি বলার সাথে সাথে ভুবুজেলার সাউন্ডটা থেমে গেল এবং আমি পিছে তাকিয়ে ওই পাটাকে আবার দেখিনি। দেন সেদিন রাত্রে,
এটা আপনি বাজাচ্ছিলেন না, এটা আপনি একদম কনফার্ম যে আপনি বাজাচ্ছিলেন না?
ওটা আমি বাজাচ্ছিলাম না পুরাই কনফার্ম, কারণ প্রথমে পার্টিকুলার একটু অটোমেটিক বাজছিল, দেন আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ওটা তো মুখে দিয়ে ফু দেওয়া লাগে, কিন্তু আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তারপরও বাজছে। আর পা যে দেখেছি ওইটাও মানে একটা পুরুষ মানুষের পা, কিন্তু ওইটা হওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে সেদিন তখন ওই সময়টা আমার বাবা দেশের বাড়িতে ছিলেন, তো ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না আমি ছাড়া, আর তো যাই হোক, তো আমার উইদিন রাত্রে টু বি অনেস্ট আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে এই ভুবুজেলাটা ঘরে রাখা ঠিক হবে না। আবার এরকম চিন্তা হচ্ছিল এটা ডাস্টবিনে ফেলে দেওয়া বা ভেঙে ডিস্ট্রয় করা, সুপারস্টিশন বলেন যাই বলেন, একটু কুসংস্কার কাজ করছিল এরকম, যে আমার মনে হয়েছিল এটাকে ডাস্টবিনে ফেলানো বা ভেঙে ফেলাটা অশুভ হবে, আমার জন্য ভালো হবে না। তো আমি জাস্ট সিম্পলি আমার বাসার কাছে অনেকগুলো মার্কেট আছে, আমি পরের দিন বিকালে ওটা নিয়ে বের হলাম এবং বের হয়ে জাস্ট একটা শপিং ব্যাগ করে নিয়ে গেলাম এবং একটা মার্কেটের সিঁড়ির পাশে একটা সাইডে রেখে চলে এসেছিলাম। বাট ইউজুয়ালি ফিল্ম হলে যেটা হইতো, ফিল্ম বা নাটক হলে আমরা বাসায় এসে, বাসা আসার পর দেখতাম আবার ভুবুজেলা আমার পড়ার টেবিলের উপরে, বাট যেহেতু এটা রিয়েলিটি, তো ফিল্ম স্টাইলে ওইটা আমার পড়ার টেবিলের উপরে আর ব্যাক করে নাই, ওই যে মার্কেটের ওখানে রেখে আসছি ওইটা ওইখানেই ছিল বাসায় আসার পর। আর ভুবুজেলা যাচ্ছে,
আপনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন ওয়ার্ল্ড কাপের সময়।
হ্যাঁ, আরেকটা সেটা হচ্ছে এই বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময়, আমি একটা ক্রিকেট ফ্রিক, ঠিক আছে, তো স্বপ্ন দেখতেই পারতাম, এটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখতে পারতাম এবং ওকে এটা স্বপ্ন ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে স্বপ্নটা পরের দিন মিলে গিয়েছিল। আমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন স্বপ্ন দেখেছিলাম এরকম যে আমার ফ্রেন্ড আসার কথা ছিল, আমার এনএসইউর এর ফ্রেন্ড রাফি নাম, ওর আসার কথা ছিল, তো ও আসছে, আমরা খেলা দেখতেছি, দেন শ্রীলঙ্কা আগে ব্যাটিং করলো, ইন্ডিয়া পরে ব্যাটিং এ নামলো, 31 রানে সচিন, ইন্ডিয়ার রান যখন 31 তখন সচিন আউট হলো, এরকম টোটালটা দেখলাম। ওকে, ঠিক সচিন আউট হলো, 31 রান ইন্ডিয়া, তখন আমার বাসায় কারেন্টটা চলে গিয়েছিল এবং আমরা খুব বিরক্তি, ও শেট ম্যান, এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছিলাম। এই সময় আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি উঠে বসি এবং অবাক ঘটনা হচ্ছে, আচ্ছা আমি বুঝে নিলাম ওকে এটা আমার স্বপ্ন, কিন্তু সেদিন ইন টাইম রাফি ঠিকই আসলো, আসার কথা ছিল শুধু রাফির, কিন্তু আমি অবাক হইলাম এই কারণে, কারণ হচ্ছে আমি স্বপ্নে দেখেছিলাম রাফি সাথে করে তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে এবং পরের দিনও সত্যি সত্যি রাফি তার কাজিন সম্রাটকে নিয়ে এসেছে এবং স্বপ্নে আমি রাফিকে যেই গেঞ্জিটা পরা দেখেছিলাম, ব্ল্যাক কালার ওর DNG লেখা একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা পরে সে এসেছিল। আমি তারপরে তাকে কিছুই বলিনি, আমরা খেলা দেখা শুরু করলাম, অবাক হয়ে দেখলাম স্বপ্নের মতো শ্রীলঙ্কা এগে ব্যাটিং করতেছে, আরো অবাক হইলাম যখন দেখলাম যে ইন্ডিয়ার ব্যাটিংয়ে আমি দেখেছি 31 রানে সচিন আউট হয় এবং মালিঙ্গার বল ছিল, সেটাও হয়েছে আমার জাস্ট ইন্টারনাল যখন 31, আমার তখন বুকের মধ্যে জাস্ট হার্ট ইজ বিটিং সো ফাস্ট যে এখন কি জানি হয় কি জানি হয়, কারণ অনেক কিছুই আগে মিলে গেছে। সো জাস্ট 31 রান, সচিন আউট, আমি পুরা থ। এবং এই সময় এক্স্যাক্টলি আই সোয়ার ঠিক সেই সময়টা কারেন্ট চলে গিয়েছে।
আমি আপনাকে সাজেস্ট করবো যে আজকে আপনি তাড়াতাড়ি বাসায় গিয়ে ঘুমিয়ে যান, এবং ঘুমিয়ে যে যদি আপনি কোনো স্বপ্ন এরকম দেখেন তাহলে ডেফিনেটলি আমাকে একটু জানাবেন। আমি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে যে ম্যাচটা অনেকদিন পরে
আমার নিজের আফসোস যে আমি যেহেতু এরকম মানে ট্রু স্কোর কার্ড দেখতে পেরেছি স্বপ্নে, তো আমার খুব ইচ্ছা যে এই স্বপ্নটা আমি যদি বারবার দেখতাম তাহলে ব্যাটিং করে এতদিনের
মিলিয়ন। আমি আসলে সত্যি ভাবছি যে অনেকদিন পরে বাংলাদেশ খেলছে এবং অনেকদিন পরে জিম্বাবুয়ে খেলছে, সো আমি আমি খুবই এক্সাইটেড খেলাটা নিয়ে। যদি সত্যি এরকম কিছু হতো যে আসলেই আমি জানতে পারতাম আগে থেকে, তাহলে কালকে পর্যন্ত এত মানে এই উত্তেজনা এই চিন্তা এটা ধরে রাখতে হতো না। এনিওয়েজ, থ্যাংক ইউ আপনাকেও আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য, এবং আজকে আসলে হাতে আর তেমন বেশি সময় নেই, আমাদের শেষ করে দিতে হবে আজকের শো, বাট আমরা ফিরে আসবো বারবার, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আর যারা SMS করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, এখনো দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জেরিন SMS করেছেন আমাদেরকে, জাহান, আচ্ছা জেরিন জাহান, আচ্ছা সবুজ SMS করেছেন আমাদেরকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন লিয়া নোয়াখালী থেকে, আমাদের SMS করেছেন আচ্ছা নোয়াখালীলা ভূত, এছাড়াও এক্স ভূত আমাদের SMS করেছেন, সবুজ SMS করেছেন আমাদেরকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন সুজয়, সুজয় ছাড়াও আনিস সিলেট থেকে SMS করেছেন, সবুজ মুকুল SMS করেছেন আমাদেরকে আমাদেরকে মধুবাগ থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন পীযূষ, SMS করেছেন খালেদ রুমা, আমাদেরকে দেখতে পাচ্ছি ঘোষ অ্যাঞ্জেল SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আমি খালেদ সহ আরো অনেকে। এনিওয়েজ আমরা আপাতত আচ্ছা আমরা রুমা, আমরা আসলে শেষ সময় চলে আসছি, আমরা শেষ করে দিব ইনফ্যাক্ট। আচ্ছা কিছু বলতে কিছু
লিসনার, আমি একটু বলি যে আপনারা সবসময় আয়াতুল কুরসি পড়বেন আর সূরা জিনের পাঁচ আয়াত আপনারা সবাই আপনারা এটা মুখস্থ করে নিন,
ডেফিনেটলি
এটা আপনাদেরকে জিন জাতির হাত থেকে অনেক রক্ষা করবে।
ওকে থ্যাংক ইউ সো মাচ, আমাদের হাতে আর সময় নেই, আগামী শুক্রবার আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমরা বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাতে ভুলবেন না, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনারা ইমেল পাঠান বলেই সেই ইমেল অনুযায়ী আমরা আপনাদেরকে বারবার করে নক করতে পারি, বা আপনারা এসে আমাদের ঘটনা শোনান, বা এতগুলো ঘটনা আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। সুতরাং ইমেল যত বেশি পাঠাবেন, যত বেশি আপনাদের ঘটনাগুলো ভয়ঙ্কর হবে, তত বেশি সবাই শুনেও আনন্দ পাবে। সো আমি ইমেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, ভূত FM BHOOTFM@radiofurti.FM এখানে অবশ্যই ইমেল পাঠাবেন, আর সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা আর ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনাকে পাওয়া যাবে সেটা পাঠাতে ভুলবেন না। অনেক রাত হয়ে গেছে, সারাদিন কষ্ট করে সবাই রোজা রেখেছেন, তারপরেও ভূত FM এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, আগামী শুক্রবারে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা আজকের মতো।